exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatya Bolibo. Recharge yourself. রবিবার রাত এগারোটা মানেই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে আপনাদের সাথে আমি রেহান রসুল আছি এবং থাকব ঠিক রাত একটা পর্যন্ত। জানি এই ওয়ার্ল্ড কাপ সিজনের মধ্যে অনেকেরই হয়তো রেডিওতে কান পাতার সময়টা হবে না, আর ওয়ার্ল্ড কাপ যেভাবে আগাচ্ছে তাতে মনে হচ্ছে না শেষ পর্যন্ত সবার পছন্দের কোনো দল ফাইনাল খেলবে এমনটা মনে হচ্ছে না অ্যাকর্ডিং টু দ্য ট্রেন্ড অফ দিস ওয়ার্ল্ড কাপ। যাই হোক, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো না, যেহেতু সিজন চলছে তাই কিছু কথা তো এমনিই চলে আসে তাই বলে দেয়া। আজকে আমাদের প্রত্যেকবারের মতন প্রত্যেক পর্বের মতন একটা চিঠি আপনাদের কাছে তুলে ধরে দেয়া আছে। চিঠিটা ফেসবুকে ছদ্ম প্রোফাইল থেকে আমাকে পাঠানো হয়, নাম বলা হয় মৃদুল। আমি জানি না মৃদুল তার আসল নাম কিনা, তবে আমি চিঠিটা তুলে ধরেছি ঠিক যেভাবে ছিল, কপি পেস্ট করে আমার ইনবক্স থেকে, এবং চিঠিটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই সমস্যাটা আসলে যেই সমস্যাটা লেখা হয়েছে সেই সমস্যাটা এই মানুষটার একার, অর্থাৎ মৃদুলের একার, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়ে হাজার হাজার স্কুলের ছেলে মেয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে স্কুল লাইফে তারা শুরু করে দিচ্ছে এক ধরনের ক্রাইম বা কোনো এক ধরনের অপরাধ প্রবণতাকে স্বাভাবিকভাবে নিজের সাথে নিয়ে তারপরে সেটার সাথে গাঁট বেঁধে এগিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা বোধ হয় আমাদেরকে এড়াতে হবে। যদি স্কুল জীবন থেকেই একদম ছোটবেলা থেকেই আমরা অপরাধের সাথে জড়িয়ে যাই বা অপরাধীমূলক মানসিকতার মানুষের সাথে চলাফেরা করি বা অতিরিক্ত স্বাধীনতা পাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ঝামেলা হয়ে যাবে এবং প্রত্যেকজনই দেখা যাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী কোনো না কোনোভাবে কোনো না কোনো অপরাধের সাথে লিপ্ত হচ্ছে। সেটা অনেক রকম অপরাধ হতে পারে, সেটা মনের ভেতর থেকে অপরাধ হতে পারে, সেটা শারীরিকভাবে কোনো অপরাধ হতে পারে, সেটা কাউকে ঠকানো হতে পারে বা কারো কাছে ঠকে যাওয়া হতে পারে, যে কোনো কারণ থেকে আমাদের এই ধরনের অপরাধগুলোর উৎপত্তি হয়। তাই শুরুতে অনেক কিছু না বলে আমি আগে চিঠিটা পড়ব, যে চিঠিটা দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি এবং যার মাধ্যমে আমি সবাইকে প্রশ্ন করতে চাই একটাই, যে স্কুল জীবনটা আসলে কিভাবে একজনের উপরে চোখ রাখলে স্কুল জীবনে তাকে ভালো করে বড় করা সম্ভব, আসলে বাবা মার দায়িত্ব কতটুকু, তার ছেলে বা মেয়ে সম্বন্ধে বাবা মা কতটুকু জানে, সেগুলো নিয়ে আমাদের মনে হয় কিছু প্রিকরেশন নেওয়ার সময় চলে এসেছে। কারণ আমরা এখন এত ছোটবেলা থেকে সবাইকে এত বেশি স্বাধীনতা দিয়ে দেই যে সেই স্বাধীনতাটা পরবর্তীতে তাদেরকেই সবচেয়ে বেশি পরাধীন করে তোলে সমাজের কাছে, এবং সমাজের কাছে পরাধীন হয়ে আসলে কোনো জীবন বাঁচতে পারে না, কখনোই সম্ভব না। তাই সেখান থেকেই আজকের এই প্রশ্ন, যে স্কুল জীবনে আসলে কিভাবে একজনের উপর চোখ রাখলে সে ভালোভাবে বড় হবে। আপনি যদি আপনার মতামত জানাতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি, 5501190 অথবা 5501870, আবারও বলছি 5501190 অথবা 5501870, 5501 এতটুকু কমন, 870 অথবা 909। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কল করার আগে আমি বলতে চাই আপনাদের কাছে চিঠিটা, আজকে চিঠিটা আমাদেরকে পাঠিয়েছে মৃদুল নামে একজন, যদিও আমি মোটামুটি কনফার্ম যে এটা ছদ্মনাম, লেখার ধরন দেখেই বোঝা গেছে। লিখেছে, ভাইয়া আমার নাম মৃদুল, ওকে, এবং মৃদুল বলতে চাচ্ছে যে আমি HSC দিয়ে এখন ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী, স্কুল থেকেই দুপুরে বাড়ি ফিরে দেখতাম কেউ বাসায় নেই, একা থাকার স্বাধীনতা ছিল আর বন্ধু বান্ধব অনেক আমার। একদিন এক বন্ধু মাহিন তাড়াহুড়ো করে আমার বাসায় ঢুকে হাঁপাতে লাগলো, কে বা কারা নাকি তাকে তাড়া করেছে। আমি জানতে চাইলাম কি হয়েছে, সে বলল এক বড় ভাইয়া তাকে একটা ব্যাগ দিয়ে দেয় প্রতি সপ্তাহে, আর ব্যাগটা অন্য এলাকায় পৌঁছে দিলেই 1000 টাকা পাওয়া যায়, কিন্তু আজকে কেউ একজন জানতো ব্যাগে কি আছে এবং সে ওত পেতেছিল, সেই ধরেছিল লোকজন নিয়ে। আমি অবাক হয়ে গেলাম যে একটা ব্যাগ পৌঁছে দিলে 1000 টাকা। আমার তখন কম্পিউটার কেনার প্রচন্ড লোভ, আমিও কিছুদিন পর শুরু করে দিলাম কম্পিউটার কেনার জন্য অস্ত্র পাচার। আমি ভাইয়া এখনো বের হতে পারছি না, এই পর্যন্ত 3 বার ধরা পড়তে গিয়ে বেঁচে গেছি, বাবা মা মরে যাবে যদি জানাই, ছেড়ে দিতে চাইলেও পারছি না, ভয় হয় কারণ এটা ভালো দিকে যাবে না, পালিয়ে গেলে বাবা মাকে বলতে হবে, আমি পারবো না, কি করব ভাইয়া। সে বাবা আমাকে বলতে চাচ্ছে না, তার মানে বোঝাই যাচ্ছে বাবা মার ছেলের কাছ থেকে এক্সপেকটেশন বা আশা বা ছেলের প্রতি ধারণা খুব ভুল আছে। তার মানে কি, বাবা মা সঠিকভাবে খেয়াল রাখছে না? একটা মানুষকে খেয়াল রাখলেও আসলে 24 ঘন্টা তো খেয়াল রাখা সম্ভব না, তাই তাকে কিভাবে আসলে আটকানো যায়? এখনকার যে যুগ, এখন যদি কোনো বাবা মাকে আপনি বলেন যে আপনি কেন আপনার ছেলে মেয়ের হাতে ট্যাব তুলে দিচ্ছেন বা মোবাইলটা আপনার ছেলে মেয়ের হাতে দিচ্ছেন, তাকে কেন এই ধরনের কানেকশন মেনটেন করতে দিচ্ছেন, সে বলবে যে দেখেন আমার পাশে মাঠ নেই যে আমি আমার ছেলেকে খেলতে পাঠাবো, ক্রিকেট বা ফুটবল খেলতে পাঠাবো, সেটা আমার পক্ষে সম্ভব না, তাই আমার ছেলের রিক্রিয়েশনের জন্য আমি তার হাতে ট্যাব তুলে দিয়েছি। এমন অনেক এক্সকিউজ আপনারা পাবেন, বাট আলটিমেটলি ওয়ার ইজ ইট গোয়িং? আমাদের নেশনটা কোথায় যাচ্ছে, আমাদের এই জেনারেশনটা কোথায় যাচ্ছে? ইটস টার্নিং ইনটু আ ভার্চুয়াল নেশন, তাই না? সবাই মনে হয় যেন একটু ফেসবুক আক্রান্ত, একটু ইউটিউব আক্রান্ত, এবং সেটার মাধ্যমে স্কুল লাইফ থেকেই তারা অনেক বড় একটা পৃথিবীর সাথে পরিচিত হয়ে যায়, তাই না? এবং এই পরিচিত হওয়াটা আসলে কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ, বা এটাকে কোন জায়গার মধ্যে রাখলে এটার নেগেটিভ এফেক্টটা পড়বে না, বাবা মাকে আসলে কতটুকু রেস্ট্রিকশন দেওয়া উচিত, ছেলে মেয়ের প্রতি আসলে কতটুকু খেয়াল দেওয়া উচিত, এবং কতটুকু তাদেরকে জানা উচিত, চেনা উচিত, তাদের বুদ্ধির সাথে অ্যাডজাস্ট করতে, সেটা নিয়ে মনে হয় আমাদের একটু আলোচনা করা দরকার আস্তে আস্তে প্রতিটা বাসায়। আমি জানি অনেক ছাত্রছাত্রী আমার এই অনুষ্ঠান শুনছে এবং তারা মনে মনে ভাবছে যে আজকে যদি সত্যি সত্যি বাবা মা চেক করা শুরু করে, আমাদেরকে খেয়াল করা শুরু করে, আমাদের রেগুলার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলা শুরু করে, তাহলে জীবনটাই ভেস্তে যাবে, জীবনের সব মজা বন্ধ হয়ে যাবে। তুমি যেটা করছো সেটা কি আসলে মজা, নাকি জীবন তোমাকে নিয়ে মজা করছে, যেটা তুমি পরবর্তীতে টের পাবে সেটা আস্তে আস্তে জানবে। এই যে দেখো মৃদুল নামে এই ছেলেটা, ছদ্মনাম হোক আর যাই হোক, একটা কম্পিউটার কেনার লোভে সে অস্ত্র পাচার করা শুরু করেছিল। কেন এই জিনিসটা কেন ঘটেছিল তার সাথে, কারণ সে ভবিষ্যৎ সম্পর্কে জানে না, কারণ তার বাবা মা দেখেনি যে কোন ধরনের বন্ধু বান্ধব তার বাসায় আসা যাওয়া করছে। আমরা অনেকেই এটা জানি না, আমরা দেখা যায় যে বাবা মারা অনেক রেস্ট্রিকশন দেয়, এই তুমি বাইরে যাবা না, এই তুমি রাতে তাড়াতাড়ি বাসায় আসবা, অনেক রকম রেস্ট্রিকশন আমরা দিই, কিন্তু যেখানে রেস্ট্রিকশন দেওয়া উচিত সেখানে দিই না। যখনই কোনো পরিচিত বন্ধুর কথা শুনি যে না ওই ছেলেটার বাসায় আছে বা ওই মেয়েটার বাসায় ঘুরতে গেছে, তখন আমরা আর কিছু বলি না, আমরা কি খোঁজ নেই যে ওই বন্ধুটা আসলে কেমন, সেই বন্ধুটার মাধ্যমে আমার ছেলে কি শিখছে, সেই বন্ধুটার বাবা মা কি করে, আমরা এতটুকু কি খোঁজ নেই? না বোধ হয়, এখন আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ারই সময় নেই, বন্ধুর বাবা মার খোঁজ নেওয়া তো ছেলের বন্ধু বা মেয়ের বন্ধুর বাবা মার খোঁজ নেওয়া অনেক বড় ব্যাপার। তো যাই হোক, এই নিয়ে আজকে আপনাদের কাছে মতামত চাই এবং আমরা একটার পর একটা ফোন নিয়ে যাব। আমি জানি না আপনারা কতজন কল করতে পারবেন, অলরেডি আমি দেখতে পাচ্ছি যে একটা কল আমার কাছে আছে, আমি চেষ্টা করছি না আর। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন, আপনার নামটা?
আমার নাম রিফা, আমি থেকে বলছিলাম। হ্যাঁ রিফা
বলেন,
কি বলতে চান? যখন এই এজটা আমরা অতিক্রম করি, আমাদের একদম বাধ্যবাধকতা ভালো লাগে না, মানে মা বাবা কিছু বললে এটাকে মনে হয় যে অনেক বেশি দাঁড়াবাড়ি, আর যখন
স্বাধীনতায় হস্তক্ষেপ,
একজন
বাবা মা যদি হিসাবে আপনাকে বলা হয় যে তাহলে একজন মেয়েকে বা একজন ছেলেকে একটা বাবা মা কি ধরনের রেস্ট্রিকশন দিতে পারে বা কতটুকু বলতে পারে তাকে, যে কিভাবে তাকে রেস্ট্রিক্ট করা যায় তাকে হার্ট না করে, তাকে কষ্ট না দিয়ে?
দেখেন ওইটা আসলে আমাদের আজকাল মানসিকতাটা, আমাদের আমাদের জুনিয়রদের বলেন, আমাদের এই এই জেনারেশন বলেন অথবা এর পরের জেনারেশন বলেন, সবসময় একটা মেন্টালিটি হয়ে যায় একটা, মানে স্কুল লাইফ শেষ করার পর স্পেশালি কলেজ লাইফে যাওয়ার পর, যে মানে কেন রেস্ট্রিকশন দিচ্ছে। এটা তো মানে ওই সময় ওদের চিন্তা হয় যে মা বাবা যাই বলবে ওটাই ওদের খারাপ। তো এখন মা বাবার তো উচিত ওদের সাথে ফ্রেন্ডলি হওয়া। মোস্ট অফ প্যারেন্টস কি করে, বকাঝকা শুরু করে দেয়, মানে একটা বয়স পর এখানে যাবা না, ওখানে করতেই পারবা না। আপনারা এটলিস্ট ওদেরকে বলেন যে হ্যাঁ দেখে আসো, এটলিস্ট ওদের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে।
আজকাল
যে অবস্থা আমাদের দেশের, ঢাকা শহর চট্টগ্রাম যেখানে বলেন না কেন,
টাইম দিতে না পারলেও তারা কিন্তু টাইমটা মানে মজা করে ব্যয় করে না, তারা কিন্তু টাইমটা বাইরে দিচ্ছে ওই সন্তানেরই একটা ভালো ভবিষ্যতের জন্য।
অবশ্যই আমি জানি, কিন্তু ভবিষ্যৎ যেমন ইম্পর্টেন্ট, তেমন ওই সময় একটা মানুষ যখন দর্শনটি কাল চলে একটা ছেলে বা মেয়ের, ওই সময় সবচেয়ে বেশি সাপোর্ট লাগে মা বাবার। ওই সময় যদি ওই সাপোর্টটা না পায়, ওরা বাচ্চারা মানে ছেলে মেয়েরা তো সাপোর্ট খুঁজে, ওই সময় কিন্তু সবচেয়ে বেশি সাপোর্টের, মেন্টাল সাপোর্টের দরকার হয়।
এক্স্যাক্টলি। আপনার কথা হচ্ছে যে ইদার ফ্রেন্ডলি হতে হবে এবং খুব ভালোভাবে মেন্টাল সাপোর্টটা সন্তানকে দিতে হবে যদি এই ধরনের ঝামেলা থেকে আমরা বাঁচতে চাই।
আরেকটা কথা আমি বলতে চাই যে সন্তানদেরকেও মা বাবাকে বুঝতে হবে। আমি এখানে কিন্তু মা বাবা সম্পূর্ণ ব্লেম দিতে চাই
না, অবশ্যই না, অবশ্যই না। থ্যাংক ইউ সো মাচ। তারপরে যদি কারো কাছে কনফিউশন থাকে যে ভাইয়া চিঠিটা আমি আরেকবার শুনতে চাই, তাহলে আমাকে টেক্সট করুন 2221 ABC লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার কথা লিখে পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে। অলরেডি আরেকটা কল আছে, আমরা একটু নেই। হ্যালো,
হ্যালো, আসসালাম আলাইকুম।
জি, আপনার নামটা?
অরিন।
অরিন, হাই অরিন, কেমন আছো?
হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন?
এই তো ভালো। তুমি কি আজকে চিঠিটা শুনেছো?
হ্যাঁ জি, আমি মাত্রই টিউন করলাম আর কি।
ওকে, সো অরিন, আজকে চিঠিটা শুনে তোমার কি মনে হচ্ছে যে স্কুল লাইফ রেস্ট্রিকশনস আসলে কোন পর্যন্ত যাওয়া উচিত, বা তুমি যদি একজন মা হতে তুমি তোমার সন্তানের প্রাইভেসি কতটুকু রক্ষা করতে দিতে, বা প্রাইভেসি রক্ষা করতে গিয়ে তুমি কি তার ক্ষতি করতে না করতে না?
অবভিয়াসলি মা হয়ে সন্তানের ক্ষতি কখনোই করতাম না যদি আমার সন্তান হইতো।
ওকে,
সেক্ষেত্রে বাট সন্তান কি করতেছে, কোথায় যাচ্ছে, বা স্কুল লাইফের কথা যেহেতু বলা হলো, স্কুল লাইফে সন্তানের কোন জিনিসটা মানে কতটুকু প্রাপ্য, স্কুল লাইফ পর্যন্ত সে কোন জিনিসটা করতে পারবে, কোন জিনিসটার মানে অনেকে আছে না যে মানে কম বয়সে অনেক কিছু বেশি এক্সপেক্ট করে ফেলে, মানে কম বয়সে অনেক কিছু আকাঙ্ক্ষা করে ফেলে, বা এরকম কিছু করবো এরকম উড়াধুরা লাইফ লিড করতে চায়। তো একজন মা বাবা হিসাবে তো সন্তানকে আমি যতটুকু পারবো তাকে একটা বাধা ধরা নিয়মের মধ্যে দেয়া আসবে, একটা রুটিনফুল লাইফ তাকে দেওয়ার জন্য যাতে সে ভালো লাইফে আগায় যেতে পারে।
আচ্ছা, আপনি কোন একটা স্পেসিফিক অ্যাক্টিভিটি বলতে পারবেন আমাদের সাথে বা শেয়ার করতে পারবেন যেটার মাধ্যমে আপনার মনে হয় একটা সন্তানকে সঠিকভাবে বড় করা সম্ভব, বা এই রেস্ট্রিকশনটা যদি আমরা রাখি তাহলে তার আর বকে যাওয়ার উপায় নেই, এই ধরনের কোন উপায় কি আপনার কাছে আছে?
এই ধরনের উপায় বলতে বাবা মার যেমন একটা দায়িত্ব আছে যে বাবা মাকে হচ্ছে সন্তানকে বুঝতে হবে, তেমনি হচ্ছে সন্তানকে বুঝতে হবে বাবা মা কি চাচ্ছে, বা বাবা মা মানে বাবা মায়েরও বুঝতে হবে সন্তান কি চাচ্ছে, বা সন্তানকে কতটুকু আমাদের করতে দিতে হবে, দেন সন্তান কোথায় যাচ্ছে স্কুল কলেজে কি করতেছে, বা সন্তান কার সাথে মিশতেছে, কোথায় মিশতেছে, তারা কতদূর করতেছে, এইসব বিষয়েই আমার মনে হয় যে খেয়াল করা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে আরো কিছু আছে যে সন্তানের চাওয়াটাকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে, তেমনি সন্তানকেও বুঝতে হবে যে আমার মানে আমি কতটুকু চাইতে পারবো,
সন্তানকে বুঝতে হবে কতটুকু চাইতে পারবো।
হ্যাঁ, তাকে বুঝতে হবে যে আমি সাপোজ আমি যে জিনিসটা আমার মানে প্রয়োজন না, আমার দরকার না, এটা ঠিক না, এটা অনুচিত, আমি যদি সেটা চেয়ে ফেলি বাবা মা অবভিয়াসলি আমাকে এটা দিবে না।
এক্স্যাক্টলি, বাবা মা আমাকে দেবে না, বাট অনেক সময় কিন্তু দেখা যায় যে এক্সকিউজটা খুব বেশি চলে আসে সামনে।
আমি আমার ভালো কিছু আমার বাবা মার কাছে যাবো যেটা আমার লাইফের জন্য ভালো, এন্ড বাবা মা খুব সহজে যেটাকে নিতে পারবে মানে আমাকে দিতে সেটা হেল্প করবে।
কিন্তু এই জিনিসটা সন্তানরা বোঝে না বলেই তো বাবা মার গাইডেন্সটা 24 ঘন্টা তাদের প্রয়োজন।
সন্তানের জন্য এই যে এর জন্য ছোটবেলা থেকে তার একটা পরিবেশ মানে অনেক তো সময় হয় কি পরিবেশটা অনেক বেশি ম্যাটার করে, সে যে পরিবেশে বেড়ে উঠতেছে, তার চারপাশে যে সবকিছু সে দেখতেছে, বা তার ফ্যামিলির সাথে যা কিছু, এইভাবে অনেক কিছু শিখে যায়, এই মাধ্যমে পরিবেশটাও অনেক বড় একটা জিনিস।
বুঝতে পারছি, তার মানে পারিবারিক যে পরিবেশ সেটা সবসময় এমন ভাবে বানিয়ে রাখতে হবে যাতে সন্তান অতটুকু অ্যাকসেপ্ট করতে জানে।
যদি সে বাবা মার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং দেখে, বা বাবা মায়ের খারাপ কিছু একটা দিক দেখে, আমি একটা কথা শেয়ার করি এক্ষেত্রে ভাইয়া, এখন আমি অনেক দেখি কি যে ছেলে বাবা একসাথে বসে ড্রিঙ্ক করছে,
মাই গুডনেস,
এরকম এরকম দুই তিনটা আমার দেখা আছে ফ্যামিলিতে, মানে আমার নিজের ফ্যামিলিতেই আছে, আমি বলি আমার দুলাভাই এন্ড দুলাভাইয়ের ছেলে, দুলাভাই এন্ড দুলাভাইয়ের ছেলে দুজনই প্রায় থার্সডে নাইটে হচ্ছে তারা বাড়ি যায়,
তোমার ভাগ্নে হয় সম্পর্কে আর কি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে তার বাবাটাকে মানে আমাদেরকে আর কি আমরা জিজ্ঞেস করি যখন যে
এখন সেই বাবাকে প্রশ্ন করলে সাপোজ ওই বাবাকে প্রশ্ন করার পরে
মানুষ বলতে চিন্তারে পড়ে।
আমার কথা একটু শুনতে হবে, আমরা যদি ওই বাবাকে প্রশ্ন করি, ওই বাবা যদি আমাদেরকে বলে যে আমি চাই না আমার ছেলে বাইরে কারোর সাথে গিয়ে ড্রয়িং করুক, অজানা অজানা কারোর সাথে, তার চেয়ে বরং আমার সাথে ড্রয়িং করুক, সেই লজিকে আপনি কি বলবেন?
সেই লজিকে বলবো যে কেউ যখন একটা সাইডে বা একটা জিনিসে ইনভলভ হয়ে যাবে বা একটা জিনিস তার ভালো লেগে যাবে, একটা জিনিসে সে যখন অভ্যস্ত হয়ে যাবে, বাবা মা সবসময় তাকে সময় দিতে পারবে না, বাবা মা সবসময় তার সাথে থাকবে না। এমনও হতে পারে যে ছেলেটার ওই বাবার পরিবেশের বাইরে গিয়ে অন্য কোনো পরিবেশে মিশে অন্য কোনো সার্কেলে তার এটা ইচ্ছা করতে পারে। তো আমাদেরকে মনে হয় না যে খারাপ কিছুতে মানে আগ্রহ দেখানো।
আমরা কিছু সলিউশন অলরেডি পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে মৃদুলের সলিউশনটা কি হবে সেটা আমরা এখনো জানি না। আর মৃদুলকে আমরা বলছি, মৃদুল অবশ্যই আমাদের অনুষ্ঠান শুনছে, এটার আদৌ কোনো সলিউশন পাওয়া যায় কি না আমি জানি না, তবে এতটুকু বলতে পারি যে আমার মনে হয় একটা পর্যায়ে এসে আমার সবসময়টাই বলতে শুরু করবে যে বাবা মাকে অবশ্যই জানানো উচিত, আপনার যতই ভয় লাগুক বা যা লাগুক। চিঠিটা পড়ে আমার কাছে তাই মনে হয়েছে যে আপনি আপনার বাবা মাকে যদি বলতে না পারেন তাহলে বোধ হয় আপনি আসলে সঠিক অবস্থানটা পাবেন না। আরেকটা কল আছে আমাদের সাথে। হ্যালো,
ওয়ালাইকুম
সালাম, আপনার নামটা?
মারজান আহমেদ বলছিলাম।
জি বলুন, আপনার কি মৃদুল সম্পর্কে কিছু বলার আছে?
মৃদুলের সলিউশনটা আগে দিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ওর মা বাবাকে জানাতে পারতেছে না বা চাচ্ছে না জানাতে, আর অন্যান্য ভাবে হুট করে চলে আসাটাও সম্ভব না, কারণ ও যদি এই গ্যাংয়ের সাথে যদি বলি কোনো গ্যাংয়ের সাথে জড়িত আছে, সেখানে গিয়ে যদি ও হুট করে বলে যে আমি ফিরে দিব বা আমি ভালো পথে যেতে চাই, তাহলে তার আসতে দিবে না, কারণ যেহেতু ও কাজ করছে তার মানে অনেক ইনফরমেশন ওর জানা আছে,
তো
তারা আসতে দিবে না কখনোই।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেটাই সে মিন করেছে ভয় পাওয়া বলতে।
হ্যাঁ, এটার ওর ক্ষতি করবে, আদারওয়াইজ অন্য কোনো কথা হবে।
এক্স্যাক্টলি।
আর আমি একটা সলিউশন মাথায় আসছে, বাট আরেকটা হচ্ছে ওটা করলে হয়তো ওর মা ওকে জানবে, সেটা হচ্ছে ও কোনো ভালো হচ্ছে কোনো অ্যাডভোকেটের সাথে একটু কনসাল্ট করুক যে কোনো কিছু করা যায় কিনা, কারণ আইনগতভাবে গেলেও ফ্যামিলি জেনে যাবে, এদিকটাও দেখতে হচ্ছে। আরেকটা হচ্ছে ও হুট করে আসতেও পারবে না। তবুও আমি একটা কথাই বলবো মৃদুলকে যে চেষ্টা করতে আস্তে 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 গ্যাংটা থেকে সরে আসতে, কারণ ওখানে এখানে ওর জীবন না, ওর মা বাবা সহ তিনটা জীবনের ঝুঁকি আছে।
আমি যেটা বুঝলাম তার চিঠি পড়ে যে সে চাইলেই পালিয়ে যেতে পারে, কিন্তু তার সবচেয়ে বড় ভয় তার বাবা মা জেনে যাবে। তো এটা এড়িয়ে কি কোনো রকম কোনো আইডিয়া সম্ভব? আমার কাছে তো মনে হচ্ছে না, যদি আপনার কাছে থাকে তাহলে বলতে পারেন।
আসলে আমার কাছে কেন, আই ডোন্ট থিংক সেটা কারো কাছে, কারণ মা বাবার কাছ থেকে লুকানো সম্ভব না।
অ্যাবসলিউটলি,
আজকে হোক কালকে হোক মা বাবা জানবেই। একটাই রিকোয়েস্ট করবো, মা বাবা যেহেতু জানবে, মা বাবাকে জানাও, জানিয়ে সুন্দরভাবে বোঝাও। মা বাবা এমন একজন এমন মানুষ তারা যে তারা কখনো ফেলে দিবে না, তারা হার্ট হবে, তারা কষ্ট পাবে, দূরে সরিয়ে দিবে না, তারাই হয়তো বা কোনো একটা হাল বের করবে। আস্তে আস্তে মা বাবাকে বোঝাও যে মা বাবা হয়তো বা কিছু একটা কমতি ছিল বলেই আমি এই পথে আসছি। বেশি স্বাধীনতা, বেশি স্বাধীনতা যেমন একটা দোষ, আরেকটা হচ্ছে কম স্বাধীনতা। আমাকে আমার মা বাবা দেখছে 24 ঘন্টা, কই যাচ্ছি কি করছি, এটাও একটা মানে ডিপ্রেশনের কারণ হয় যে সে কেন এটা হচ্ছে, আমার মা বাবা কেন এত নজরদারি দিচ্ছে।
ওকে, কিন্তু এই জিনিসটা না রাখলেই তো আবার যখন সন্তান বকে যাচ্ছে তখন ওর ক্ষেত্রে আপনি কি বলবেন?
এটাও একটা প্রবলেম, কারণ যখন আমার মা বাবা আমাকে বেশি স্বাধীনতা দিচ্ছে যে কোনো খোঁজ খবরই নিচ্ছে না, তখন মেন্টালিটি আরেকটা হয়ে যায় যে খোঁজ তো নিচ্ছেই না, আমি যা ইচ্ছা তা করে বেড়াতে পারি। তো মা বাবার ক্ষেত্রে আমি যদি মানে মা হই, আমার সন্তানের ক্ষেত্রে আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাডোলেসেন্স স্কুল পর্যায়ে, স্কুল বলতে ক্লাস 5-6 এর পর যে অ্যাডোলেসেন্স আসে ওই সময়টাতে আমার সন্তানের প্রতি আমার বিহেভিয়ারটা থাকবে সম্পূর্ণ ফ্রেন্ডলি। অন্তত পক্ষে বাহিরে বাহিরে কোনো কিছু ঘটলে আমার সন্তান যেন বাহিরে কাউকে বলার আগে এতটুকু অ্যাসিউরিটি পায় যে না, এই কথাটা আমার মার সাথে আমি শেয়ার করবো, আমার মা আমার ভালো একজন বন্ধু। এটা এই পরিবেশটা ক্রিয়েট করা উচিত। মা বাবার ক্ষেত্রে শাসনটা অবশ্যই প্রয়োজন, শাসন ছাড়া সন্তান বড় হয় না, কিন্তু একটা লিমিট পর্যন্ত।
এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ মারজান। ইজ দেয়ার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু সে? আর কিছু কি বলার আছে আপনার?
জাস্ট এতটুকুই বলবো, মৃদুলকে বলবো জাস্ট মা বাবার কাছে যাও, হাঁটু গেড়ে বসো, বোঝাও, সাময়িক ভাবে কষ্ট পাবে বাট তারা দূরে ঠেলে দিবে না, কোনো মা বাবা তার সন্তানকে দূরে ঠেলে দেয় না, যদি সন্তানটা বেশি দুর্ভাগ্য নিয়ে পৃথিবীতে না আসে, জাস্ট প্রতিরোধ নেয় মোমেন্টের।
All right. Thank you so much, Marjan, for calling. Thank you so much.
Thank you.
Okay. So, আমাদের দুজন কলার ছিল, আমরা এখন পর্যন্ত তিনজন কলার নিয়ে নিয়েছি। আমরা আরো কল নেব, বাট আপাতত একটা বিরতি নিয়ে তারপর আমাদেরকে আসতে হবে। বিরতির পরে আমার সঙ্গেই থাকবেন, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Welcome one more time. Amra already ekta call niyechi. Amader sathe Saim bhai achen. Saim bhai shunte pacchen amaderke? Okay. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo onushthane apnake shagotom. Apnar ki Mridul shombandhe kichu bolar ache naki nijer kono kichu kono oporadh shikar korar ache seta age bolun.
না ভাইয়া, আমি অ্যাকচুয়ালি মৃদুল সম্পর্কে কিছু বলতে চাই। আমি অ্যাকচুয়ালি এমনি পুরো ডিসকাশন শুনি নাই, বাট যেটা শুনে বুঝতে পারলাম সে কম্পিউটার কেনার জন্য এই অস্ত্র পাচার করছে, রাইট?
হ্যাঁ, এবং সে তখন স্কুলে ছিল, তার ম্যাচিউরিটি অনেক কম ছিল।
হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তো এক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাকে এই তার বাবার কাছে তাকে স্বীকার করতে হবে যে আমি এরকম এরকম অপরাধ করেছি, যেহেতু মা বাবা বুঝতেই বেসরতন একটা অপরাধ করে ফেলেছে। তো আমার মনে হয় মা বাবা একটু কষ্ট পাবে, বাট বলে দেওয়াটাই বেটার হবে। আর এই মেহিদুল ভাইয়াকে এই তার যেগুলো ফ্রেন্ড আছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে।
এইসব ফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকতে তো সে পারছে না, সে তো ভালোভাবে জড়িয়ে গেছে। দূরে থাকতে গেলেই তার উপরে সন্দেহ আসবে এবং তার উপরে অনেক রকম ক্ষতি তার হতে পারে। সেই ক্ষেত্রে কি বলবেন?
সেই ক্ষেত্রে বলতে চাই আমি মা বাবাকে জানিয়ে দেওয়াই ভালো, বেটার হবে।
মা বাবাকে জানিয়ে দেওয়া ভালো? আসলে মা বাবাকে জানিয়ে দেওয়া ভালো, এর চেয়ে বড় কোনো সলিউশন হতে পারে না, কোনোভাবেই না। আমি জাস্ট আপনার থেকে জানতে চাচ্ছিলাম ওটা, যে একটা টেকনিক্যাল কোনো সলিউশন যদি পাওয়া যেত, যে একটা ছেলেকে এখান থেকে বের করে নিয়ে আসাও যাবে, তার বাবা মাও জানবে না, এবং আলটিমেটলি সে একটা নর্মাল লাইফ লিড করতে পারবে, এটা যদি কোনোভাবে সম্ভব হতো, এমন কোনো আইডিয়া কি আছে?
এরকম আইডিয়া আমার কাছে না, কারো কাছে থাকতে পারেই না আমার মনে হয়।
ওকে, কারো কাছে থাকতে পারে কি না পারে সেটা আমরা রাত্রে একটার আগে অবশ্যই বলবো না, আমরা চাইবো যে কারো না কারো কাছে থাকুক, কি বলেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ সায়ম ভাই, এবং আশা করছি যে এরকম কোনো প্রবলেমের মধ্যে অন্যান্য কোন স্টুডেন্ট নাই, কারণ যদি থেকে থাকে তাহলে তারও বের হওয়ার কোনো উপায় নাই, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা সায়ম ভাইয়ের সাথে কথা বললাম। সো ইউ আর লিসনিং টু এবিসি রেডিও 89.2 এফএম, আর চলছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিবতে আজকেও আমাদের কাছে একটা চিঠি ছিল, আমি চিঠিটা আরো একবার পড়ে মাত্র জয়েন যারা করেছেন, মাত্র যারা এই অনুষ্ঠান শুনতে শুরু করেছেন, তাদেরকে একটু উপকার করতে চাই। আর আমি বলবো যে আরেকটা কল যখন চলতে থাকে তখন অনেক কল আমার কাছে আসতে থাকে, সেগুলো আমি রিসিভ করতে পারি না, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। তাই আপনারা কল শেষ হলে আবার কল দেওয়া শুরু করবেন, নাম্বারগুলো হচ্ছে 550-11909 অথবা 550-11870, দুটোর যে কোনো একটা নাম্বারে আপনি কল দিতে পারেন। আর ফেসবুকে আমাদের পোস্ট দেওয়া আছে, facebook.com/abcradioFM89.2, এই পেজে গেলে আপনি মৃদুলের লেখা চিঠিটা দেখতে পারবেন এবং সেটা দেখে সরাসরি কমেন্টে অথবা শেয়ারের মাধ্যমে আপনার কথাগুলো জানাতে পারবেন। মৃদুল আমাদেরকে লিখেছে যে ভাইয়া, আমার নাম মৃদুল, আমি HSC দিয়ে এখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার বাবা মা দুজনেই চাকরিজীবী, স্কুল থেকেই দুপুরে বাড়ি ফিরে দেখতাম বাসায় কেউ নেই, একা থাকার স্বাধীনতা ছিল আর বন্ধু বান্ধব অনেক আমার। একদিন এক বন্ধু মাহিন তাড়াহুড়ো করে আমার বাসায় এসে হাঁপাতে ঢুকলো, কে বা কারা নাকি তাকে তাড়া করেছে। আমি জানতে চাইলাম কি হয়েছে, সে বললো এক বড় ভাইয়া তার কাছে একটা ব্যাগ দেয় প্রতি সপ্তাহে, আর ব্যাগটা অন্য এলাকায় পৌঁছে দিতে পারলেই 1000 টাকা। কিন্তু আজকে কেউ একজন জানতো যে তার কাছে ব্যাগ আছে বা ব্যাগে কি আছে, এবং তারা ওত পেতেছিল, সেই লোকজন তাকে ধরেছিল। এবং মৃদুল নিজে স্বয়ং এই ঘটনা শুনে প্রচন্ড অবাক হয়ে 1000 টাকার লোভে, কম্পিউটার কেনার লোভে সেই কাজটা করা শুরু করলো, এখন সেখান থেকে বের হতে পারছে না, বাবা মাকে বলতেও পারছে না। ইন দ্য মিন টাইম উই হ্যাভ আ কল, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আই থিঙ্ক উনি শুনতে পাচ্ছেন না, যাই হোক শেষ পর্যন্ত লাইনটা কেটে গেছে, ওয়েল ডান। যেটা বলছিলাম, তো এরকম যদি অবস্থা থাকে সেই ক্ষেত্রে আসলে মৃদুল কি করতে পারে, বাবা মাকে না জানিয়ে নিজের সম্মানটা বাবা মার কাছে রেখে এবং বাবা মার সম্মানটা রেখে কিভাবে বের হয়ে আসতে পারে, এটাই আমরা আজকে জানার চেষ্টা করছিলাম। আর আমাদের সাথে একটা কল আছে। হ্যালো
হ্যালো,
হ্যাঁ সালাম আলাইকুম ভাই, আপনার নামটা?
রিজি,
সরি রিজভি। আচ্ছা রিজভি, আপনি কি আমাদের আজকের চিঠিটা শুনেছেন, মৃদুলের চিঠিটা? আচ্ছা, তো আপনার কাছে কি এই ধরনের কোনো সলিউশন আছে, বা আপনার কি কোনো অপরাধ স্বীকার করার আছে, এটা একটু বলবেন আমাদের? হ্যালো, আই থিঙ্ক নেটওয়ার্ক ইস্যুস, নেটওয়ার্ক, ভালো নেটওয়ার্কে গিয়ে কষ্ট করে একটু ফোন দেবেন, আদারওয়াইজ আমরা আপনাদের কথা শুনতে পাই না এবং লাইন অটোমেটিক্যালি কেটে যায়। তো যেটা বলছিলাম যে চাইলে আপনারা ইচ্ছা করলে 2221 আপনাদের কথাগুলো বলতে পারেন, যদি আপনারা চান যে আমি আপনাকে ফোন করি, আপনার যদি কোনো মতামত থাকে সেই মতামতটা সহ লিখে পাঠিয়ে দিন 2221 এই নাম্বারে, এবং সাথে করে আপনার ফোন নাম্বারটা অবশ্যই পাঠাবেন, এবং তাহলেই আমি আপনাকেও ফোন দিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না এবং আমার মনে হয় সেটা আপনার জন্য সব দিক থেকে ভালো হবে। আর একটা কথা বলতে চাই, যদি কোনো স্টুডেন্ট এমন থাকেন যে এই ধরনের প্রবলেমের মধ্যে অলরেডি আছেন, তাদেরকেও কিন্তু এই জিনিসটা বুঝতে হবে এবং তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে এবং তাড়াতাড়ি দূরে সরার উপায় খুঁজে বের করতে হবে, যেই কারণে এই চিঠিটা দেয়া। ওকে, একটা কল আছে আমাদের সাথে আরো একবার। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, আপনার নামটা?
হ্যাঁ, আমি সেলিনা আক্তার ইস্তার বলছি।
জি, ওকে, আপনি কোথা থেকে ফোন করেছেন?
আমি গাজীপুর থেকে ফোন করেছি ভাইয়া।
ওকে, আপনার, আপনি কি চিঠিটা শুনেছেন?
হ্যাঁ, আমি চিঠিটা শুনেছি।
ঠিক আছে, তাহলে বলুন আপনি কি বলতে চান।
হ্যাঁ ভাইয়া, যে ক্রাইসিসটা শুনেছি এটা তো মারাত্মক, কিন্তু আমার কাছে একটা সলিউশন আছে, সেটা আমি বলতে চাচ্ছি।
প্লিজ।
হ্যাঁ, ওই ভাইয়ের যে ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে তো কমিউনিকেশন না করলে সমস্যা হবে, তবে কমিউনিকেশন করতে হবে তাকে, কিন্তু কাজ যে কাজগুলো দেবে তাকে অ্যাভয়েড করে চলতে হবে, তাহলে ওনার বাসের কোনো ওয়ে নাই আর কি।
অ্যাভয়েড করে চলতে হবে মানে আস্তে আস্তে কাজটা ছেড়ে দিতে হবে, তাই বলতে চাচ্ছেন?
হ্যাঁ, আস্তে আস্তে কাজটা ছেড়ে দিতে হবে, ওনার থেকে একবারে বের হয়ে আসতে পারবে না, ধীরে ধীরে তাকে বের হয়ে আসতে হবে, আর যদি পারে উনি বাহিরে কোনো কান্ট্রিতে চলে যেতে পারে আর কি,
বাহিরে পরে বাসে। হ্যাঁ, এটা একটা ভালো সলিউশন, এটা আমার মাথায় এসেছিল, কিন্তু সমস্যা তো এক জায়গায় হয়ে যাচ্ছে যে সে তার বাবা মাকে জানাতে চাচ্ছে না। আর আমার মনে হচ্ছিল যে আমরা যদি ছেলেটাকে সেখান থেকে বাঁচাতে পারতাম, যে তার বাবা মাকে না জানিয়েই তাকে ভালো করে ফেলতে পারতাম, তাহলে খুব ভালো হতো।
হ্যাঁ, এই ওয়েটা করলে তার বাবা মাও জানবে যে হ্যাঁ আমার ছেলেটা পড়াশোনায় হয়তো বা ভালো করতেছে না, বা কোনো কারণে সে দেশে থাকতে চাচ্ছে না, বাহির থেকে ডিগ্রি আনতে চাচ্ছে, এমন যদি কোনো সলিউশন সমস্যার সম্মুখীন না হয় তাহলে ওনার মনে হয় যে বলা উচিত বাবা মাকে যে আমি আর এদেশে পড়বো না, আমার ভালো লাগে না, আমার বাহিরের দেশ থেকে ডিগ্রি অর্জন করার আমার খুব ইচ্ছা হচ্ছে, এইভাবে বাবা মাকে বোঝান।
Fantastic, fantastic. আপনি অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন। আপনি বলতে চাচ্ছেন যে ছেলেটাকে আগে ম্যানেজ করতে হবে বাইরে যাওয়ার উপায়টা, দেশের বাইরে যাওয়ার উপায়টা।
ওনার বাবা মাকে যেহেতু বলবে যে আমি বাইরে ডিগ্রি নেওয়ার জন্য যাব, বা আমি ভালো একটা ওয়ার্ক প্লেস পেয়েছি, আমি কারোর মাধ্যমে বা কারোর একটা ইঙ্গিত দিবেন উনি যে উনি বাইরে চলে যাবেন আর কি, মানে কাউকে না জানায়, কয়েক বছর পরে উনি আবার দেশে ফিরে আসবেন।
ওকে, মানে বাবা মা জানবে না যে সে অ্যাকচুয়ালি পালিয়ে গেছে, কিন্তু সে পালিয়ে যাবে।
না না না, বাবা মাকে বুঝাবে যে আব্বু আম্মু আমার তো ভালো লাগে না দেশে পড়তে, আর আমার ফ্রেন্ড সার্কেল গুলোর সাথে মিশতে আমার ভালো লাগে না।
এক্স্যাক্টলি, মানে বাবা মা জানবে না যে সে আসলে এই ব্যাপারটা থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু সে আসলে পালিয়ে যাবে, তাই তো?
হ্যাঁ, তা বাবা মা ইচ্ছা করেই পাঠাবে আর কি।
বুঝতে পেরেছি, নিজের ইচ্ছাই পাঠাবে, কারণ তারা ভাববে যে ছেলে তো ভালোর জন্য যাচ্ছে। ফ্যান্টাস্টিক সেলিনা, ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর একটা বুদ্ধি দিয়েছেন, আমার মনে হয় মৃদুলের ক্ষেত্রে এটা কাজে লাগলেও লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, আমরা কি আরেকটা কল যেতে পারি?
থাকবে ওনাদের সাথে কমিউনিকেট করবে, কিন্তু কাজগুলো অ্যাভয়েড করবেন উনি,
কাজগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করে যাবে যাতে ওদিক থেকেও কোনো প্রেশার না হয়, তাই তো? সুপার সুপার, থ্যাংক ইউ সো মাচ। আমরা সেলিনার কাছ থেকে একটা অসাধারণ বুদ্ধি পেলাম এবং আমরা চাই যে এরকম আরো আরো আমাদের কাছে কল আসুক এবং আরো কেউ আমাদেরকে নানান রকম বুদ্ধি দিক। আরেকটা কল আছে। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার নামটা?
ভাইয়া, আমি, আমার নামটা টিপু চৌধুরী, আমি নারায়ণগঞ্জ থেকে ফোন করছিলাম।
নারায়ণগঞ্জ থেকে ভাইয়া, আপনি কি আমাদের চিঠিটা শুনেছেন?
জি, আমি চিঠিটা শুরু থেকে শুনছি। আমি আসলে রেডিওতে এই আমার লাইফের প্রথম ফোন করলাম।
আচ্ছা,
আপনাদের প্রোগ্রামগুলো আমি প্রায় প্রায় মাঝে মাঝে শুনি।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
তো এখানে আমি আপনাদের আমার আমার এই ছেলেটার ঘটনা সত্যি আমার কিছুটা আমার নিজের লাইফেরও আমি ক্ষিপ্রভাবে শেয়ার করবো না, কিছু অংশ আমারও জীবনের সাথে মিল আছে।
প্লিজ আমাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করুন, কারণ আপনার মাধ্যমে অনেকের উপকার হবে ভাইয়া।
জি, আমি আমি বলছি, আমি তার সন্তানের জন্য, আমারও চারটা বাচ্চা আছে এখন।
জি,
তো আমি সর্বপ্রথম বলবো যেটা গার্জিয়ানকে, সেটা হলো প্রত্যেকটা গার্জিয়ান আজকে আমরা যে সোশ্যাল মিডিয়া বলে আজকে যেভাবে রেডিও টেলিভিশন বা যে ডিশ তারপরে ইন্টারনেটের সাথে ছেলে মেয়েদেরকে ইনভলভ করে দিচ্ছি, সেটা আমার কাছে মনে হয় এটা আমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছি। একটা ছেলে কলেজ লেভেল যাওয়ার আগে কোনো অবস্থাতেই তাকে মোবাইল দেওয়া যাবে না, আমরা পাই নাই। আমার বাবা ডিফেন্সে চাকরি করতেন, এয়ারফোর্সে ছিলেন।
জি,
আমার বাবা ইন্টেগ্রাল পথে দুনিয়াতে নেই।
জি,
তো যাই হোক, আমরা অনেক শৃঙ্খলার মধ্যে বড় হয়েছি।
জি, অনেক রকম পরাধীনতার মধ্যে বড় হয়েছি।
জি, আমাদেরকে টাইমিং করে দেওয়া হয়তো এত রাত থেকে এতটা বন্ধ খেলার সময়, মাগরিবের আজানের আগে অবশ্যই তুমি ঘরে আসবে, না হলে পানিশমেন্ট।
জি,
আমরা সেই খেলাধুলা শেষ করে দৌড়ে বাসায় আসতাম, যেন মাগরিবের আজানটা অবশ্যই ঘরের মধ্যে শুনতে হয়।
একশো ভাগ একমত আপনার সাথে। তারপর
তো সেক্ষেত্রে যদি আমাদের কোনোদিন মিস হইতো, দেখতাম যে আমার আমার আব্বা আমাদেরকে কড়া পানিশমেন্ট দেওয়া হইতো, আমাদেরকে দিন তো খেলতে দেওয়া হইতোই না, এবং বলতো যে আমরা আসলে সদর শহর আমাদেরকে সাথে দেওয়া হইতো, অনেক সময় একশো টাকা নিয়ে বলি নিতাম, অনেক সময় এক পায়ে দাঁড়া করে রাখতো, অনেক সময় বলতো রাত্রে খাওয়ার কথা 12টা বাজে, এরকম আমরা খুব ভয় থাকতাম।
কিন্তু
একটা মানুষের জীবনে ভগবানের জন্য অনেক কিছু, ছেলে পেলে অনেক সময় ভাবে যে আমার বাবা আমার প্রতি জুলুম করতেছে, কিন্তু আমার কাছে মনে হয় একটা ছেলের জীবন গঠনের জন্য
বাচ্চারা পর্যন্ত হাতে মোবাইল রাখে, কারণ বাবা মারা সিকিউরিটি ফিল করে না যে আমার ছেলেকে আমি বারবার খোঁজ নিতে পারবো। তো
আমার বড় বাচ্চা বড় মেয়ে এবার মেট্রিক পরীক্ষা দিছিল,
জি,
তো আমার মেয়েটাকে আমি বা আমার কোন ছেলে মেয়েকে আমি এখন পর্যন্ত মোবাইল ইউজ করতে দেই না।
কিন্তু তারা যদি কোনো রিমোট এরিয়াতে গিয়ে কোনো রকম বিপদে পড়ে, আপনি কি চাবেন না যে আপনি সারাক্ষণ খোঁজ নিতে পারবেন তাদের?
আমার পাশে মোবাইল আছে, বাট তাদেরকে ধরার পারমিশন নাই, তার মা ধরে।
ওকে ওকে ওকে,
তার মা রিসিভ করে, পুরোদেরকে ধরা নিষেধ।
ফ্যান্টাস্টিক।
আর মেয়েকে ফোন, বড় মেয়েকে ফোন রিসিভ করার পারমিশন আছে।
আচ্ছা,
শুধুমাত্র আমার কল হলে।
ওকে, শুধুমাত্র আপনার কল।
মামার আজকে যেটা আমার একদম নিয়ারেস্ট লোক যারা, তারা যদি হয় কনফার্ম।
এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার বড়মের এই ব্যাপারে মানসিকতা কেমন, সে কি এটাকে মন খারাপ করে এই ব্যাপারটাতে?
আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে এই ব্যাপারে কোনো সমস্যা নাই, আমাদের আমাদের ফ্যামিলিতে আমরা ছেলে মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, খুব ভালো।
বিউটিফুল। আপনি বলছিলেন আপনার সাথে কোনো একটা সিমিলারিটি আছে মৃদুলের।
আমি আমি এক সময়ে আপনার যখন এসএসসি, আমি 90-তে এসএসসি পাস করছি, তো এসএসসি পরীক্ষার পরবর্তীতে যে সময়টা ফ্রি থাকে,
জি,
এই একটা সময়ে আমি এত কিছু বন্ধু বান্ধবের সাথে আপনার একটু মিশার সুযোগ পেয়েছিলাম, বাবা মা একটু সুযোগ দিছিল আমাকে, ওই সুযোগটাই করতে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে আমি আপনার এরকম আমাকে একজন বললো যে দোস্ত হাতের কিছু কাজ শেখা দরকার, এই তিনটা মাস পরে জল দিবে একটা লং টাইম, তো চলো আমরা হাতের কাজ শিখি ভবিষ্যৎ গড়ার জন্য।
তো
আমি বাবাকে বললাম যে আমার তাতে টেকনিক্যাল কিছু শিখলে ভালো হয়, আমার আব্বু বললো যে ঠিক আছে বাবা তোমার যেটা ভালো লাগে তুমি ট্রাই করে দেখতে পারো। আমি আসলে ফিউচার নিয়ে চিন্তা করতে যাই, প্র্যাকটিক্যাল কিছু কাজ শেখার জন্য আমি অনেক কিছুই করছি, এর মধ্যে একটা কাজ ছিল আমার লেড মেশিনের, আপনারা জানেন কিনা আমার লেডের ব্যবসাটার প্রতি একটা আকর্ষণ হলো যে এত বাসব দিলে খারাপ হয় না ভালোই হয়। তো আমার সাথে এক ভদ্রলোকের পরিচয় হলো, ওনার মাধ্যমে আমি আমার লেডে কাজ শিখতে শুরু করলাম, আমি উল্টা বেতন দিই, 100 টাকা করে ওনাকে দিব, উনি আমাকে ডেলি কাজ শিখাবে। তো আমার একটু চেহারা দেখতে, আমি গায়ের রঙের পশা দেখতে শুনতে তৎকালীন সময়ে তাতে একটু দেখতে শুনতে ভালো ছিলাম। আমাকে হঠাৎ একজন লোক এসে আমাকে বললো যে বাবা তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, তোমাকে আমার ছেলের মতো মনে হয়, তো আমি টুকটাক টুকটাক তোমাদের এই ওয়ার্কশপে কাজ করাবো, তুমি ব্যাপারটা কাউকে বললো না, আমি তোমাকে বকশি টকশি দিয়ে যাবো। তো আমাদের ফ্যামিলিতে আসলে আলহামদুলিল্লাহ খুব সচ্ছল ছিলাম না, কিন্তু অভাবেও ছিলাম না।
আচ্ছা আচ্ছা,
আমার বাবা আমাদেরকে আলহামদুলিল্লাহ সবসময় সুন্দরভাবে পরিচালনা করছে।
জি,
আমি বললাম যে আঙ্কেল আমরা সব টাকার দরকার নাই, আমার খরচের যে টাকাটা আমার ফ্যামিলি থেকে আসে। তারপরে সে আমাকে মনে করে যে তুই সেই 90 সালে আমাকে দেখা যায় 50 টাকা 100 টাকা সে দিয়ে দিত। তারপরে সে হঠাৎ আমার কাছে একদিন ওই কোদাল নিয়ে আসে, একটু ঝালাই করে নিবো, এভাবে করে তার সাথে আমি 15 দিন ভিতরে খুব ভালো একটা রিলেশন হয়ে গেল, সে আমার জন্য এটা সেটা নিয়ে আসে।
আচ্ছা,
তারপর সে আমাকে কি করলো, বললো যে তুমি একটা কাজ করো, ওই তোমাকে তো ওই ওয়ার্কশপের যে মালিক সে খুব বিশ্বাস করে এবং ভালোবাসে, তুমি বলবা কি যে আমি রাত্রেবেলা একটু একটা শিখতে চাই করতে চাই, তা আমি দেরি করে গেলে কি আপনার সমস্যা আছে? যদি বলে যে সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে আমরা ওনাকে বলবো যে কিছু কাজ নিয়ে আসবো, আমরা কিছু কাজ একটু রাত্রেবেলা করতে চাই। এইভাবে বলার পর আমি মালিককে বললাম যে উনি আমাকে, উনি মারা গেছেন ভদ্রলোক, অনেক বিশ্বাস করতো এবং ভালোবাসতো, আমি বললাম যে এরকম সন্ধ্যার পরে কিছু কাজ টাজ আছে, এগুলি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি থাইকা এগুলো আমি 1-2 ঘন্টা দেরি করে গিয়ে আমি করতে পারি। উনি বললেন যে ঠিক আছে, তুই যদি তোমার মনে হয় যে করলে তোমার ভালো হবে আর আমারও ভালো হবে তাহলে তুমি করতে পারো। ওই ভদ্রলোক আমি বুঝতেও পারতাম না সে যে অস্ত্র তৈরি করতো, পাইপজ্ঞান বানানোর জন্য
সরকারের
সময় তো পাইপজ্ঞান ছিল, বিভিন্ন দিন বিভিন্ন সে ওই লেখা নিয়ে আসতো সাথে,
লোকের কাজ
করতো, আমি জাস্ট সিকিউরিটির মতো বসে থাকতাম, বোকার মতো, আমি তো বুঝতে পারতাম না, বিভিন্ন পাস করে নিয়ে যেত।
আপনার উপরে আপনার কাজের উপরে বন্দুক রেখা তারা গুলি চালায় গেছে, আপনি টেরও পান নাই? আচ্ছা,
আমি টেরও পাই নাই, কিন্তু আমি এক সময় হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ওনারা যদি ভালো কিছুই করে আপনি কেন করে?
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
আমি ওনাকে প্রশ্ন করছি যে ভাই আপনারা যে কাজটা করেন এটা আসলে জিনিসটা কি, এটা আমার একটু জানা দরকার।
আচ্ছা, তখন ওনারা কি বললেন?
ওনারা আমাকে বললেন যে বাবা এটা তো তুমি এখনো বোঝার সময় হয় নাই, তারপর তুমি যখন জানতে চাইছো তখন আমি তোমাকে বলি, আমরা তো এই জিনিসগুলি সেই বরিশাল নিয়ে যাই, আমরা একটা রাজনৈতিক দল করি, আমাদের এগুলি দরকার। আমি বললাম আপনারা রাজনৈতিক দল কি দল করেন? তখন বললো যে সর্বহারা পার্টি।
আমি কোন দলের নাম নিতে চাচ্ছি না বলে আমি লাইনটা অফ করে দিয়েছিলাম, আপনি দয়া করে কোন দলের নাম বা কোন মানুষের নাম নেবেন না। থ্যাংক
ইউ। তো থাকতেই আমার ক্লাস টু থেকেই আমার পেপার পড়াটা অভ্যাস ছিল, আমার বাবা পেপার পড়তেন, প্রচন্ড বই পড়তেন।
আচ্ছা,
তো সেখান থেকে আমার এই বাবার কাছ থেকে পাওয়া, আমি এই পেপারটা আমার একটু মাথার মধ্যে আগে থেকে ছিল যেরকম নিষিদ্ধ কিছু সংগঠন থাকতে পারে, তখনই আমি এই কথা আমি তো কাউকে বলতে পারি না। আমি স্টেপটা যেটা করছি সেটা হলো আমি ওনার কাছ থেকে প্রথমে দূরে সরে যাওয়ার চেষ্টা করছি।
কিভাবে প্রসেসটা কি ছিল? আপনার কি ভয় লাগেনি যে এরা তো অস্ত্র টস্ত্র বানায় আমাকেই মেরে ফেলতে পারে?
হ্যাঁ, আমার কাছে এটাই মনে হয়েছে, আমি এখন এটাকে মাকে বলবো, বাবাকে বলবো,
অস্ত্রের
মালিককে বলবো, আমি কি করতে পারি? তো ওনাকে আমি বললাম যে মালিক তো বলছে যে এখন সন্ধ্যা পরের থেকে আর অস্ত্র চালাবে না, সেই অনেক ভাবে উনি আমাকে প্রেশার ক্রিয়েট করে।
আচ্ছা,
উনি আমাকে প্রেশার ক্রিয়েট করে যে তুমি যদি রাত 10টা পর্যন্ত 12টা পর্যন্ত তুমি এটা না চালাও তাহলে কিন্তু তোমার ঝামেলা হবে। এট লাস্ট আমাকে এটাও বলছে যে যদি আমাদের কথার বাইরে তুমি চলো বিশ্বাস করবো না।
মাই গুডনেস, তারপরে আপনি কি করলেন?
আমি এত কিছু পর আমি আসলে ওই মুহূর্তের সময় মৃত্যুর বিষয়টা আমি এই জন্য ফিল করতেছি, ওই মুহূর্তে আমি একটা টেনশনে ছিলাম, আমি কথাটা কাউকে শেয়ার করতে পারতেছিলাম, কারণ কেউ হয়তো আমাকে বিশ্বাস করবে না, বা কে কিভাবে নিবে, বা মা বাবা আমাকে, আমার বাবাকে আমি খুব ভয় পেতাম, বাবাকে বললে বাবা আমাকে মনে হয় পিটাই মেরে ফেলবে, এরকম একটা ভয় পেতাম।
বুঝতে পারছি।
তো তারপর আমি যেটা করছি সেটা হলো এক লাস্ট যেটা আমার ফাইনাল মাথার মধ্যে আসলো সেটা হলো আমার কাউকে না কাউকে বলতে হবে বিষয়টা। তো বিষয়টা আমি সবার আগে চিন্তা করছি যে আমার চাচাকে যদি বলি, চাচা হয়তো এটাকে ওইভাবে অনার নাও করতে পারে। সবচেয়ে আমার কাছে নিরাপদ মনে হয়েছে মামা, তোমার মায়ের ভাই, মামা বাবাকে বুঝাতে পারবে, মামা মাকে বুঝাতে পারবে, মামা আমার এই সমস্যাটা অন্য জনের কাছে বলবে না, কারণ যেহেতু তার ভাগিনা, মামা মানুষ যেটা বলে মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে। তো ওই আমি মামা একদম মামাকে এরকম জিনিসটা বললাম যে মামা আমার তো এই প্রবলেম আমি করে গেছি, এখন আমি তো এমন জায়গার মধ্যে আছি না পারতেছি ধরে রাখতে ছেড়ে দিতে। তো তখন আমি যেটা করছি সেটা হলো কিছুদিনের জন্য আমি হঠাৎ করেই এই এই ওয়ার্কশপ থেকে জামা বন্ধ করে দিলাম। তো তখন মোবাইলের যুগ ছিল না যে আমাকে একটু ডিস্টার্ব করবে, ওই লোকরা আমার বাড়ির ঠিকানা জানতো না, তো আমি অন্য জেলায় চলে গেলাম।
আপনার বাসায় কেউ জিজ্ঞেস করেনি আপনাকে বাবা মা যে কি ব্যাপার হঠাৎ করে তুই যাওয়া বন্ধ করে দিলি কেন?
মামা বলছে তোর প্রবলেমের সাথে জড়ায় গেছে, এখন তোকে এখানে রাখাটা সেফ না।
ওকে, তারপর?
তো তারপর আমি ওখান থেকে চলে গেছি, চলে যাওয়ার পরে ওই ওয়ার্কশপে আবার আমার একটা ছেলে ছিল, সে আমার খুব বিশ্বস্ত এবং সে আমাকে খুব শ্রদ্ধা করতো, আমি আমার বাবা বাড়ি থেকে এটা সেটা নিয়ে খাওয়াইতাম, ছেলে একটা গরিবের ছেলে, খুব আমাকে খুব ভালোবাসতো। ওর কাছে আবার বিষয়টা আমি বলছিলাম, ও আমার বিশ্বাস ছিল ও কাউকে বলবে না, ও বলেও নাই, কিন্তু আমি যখন চলে যাওয়ার পরে ওরা আমার প্রায় ধরেন 6-7 মাস প্রচন্ড ভাবে খোঁজাখুঁজি করছে আর কি।
মাই গুডনেস।
তো তারপরে সে আমাকে পায় নাই, তো আমার ওই ছেলেটার কাছে বলে গেছে ওর যেহেতু আসছে না ঠিক আছে, কিন্তু ওর যদি কখনো আসে বলে দিবা যে আর সমস্যা নাই, কিন্তু এই বিষয়টা যেন নিয়ে কাউর সাথে সে আর শেয়ার না করে।
মানে ওরা একটা টেকনিক খেলেছে, যদি আপনি ওখানে যাইতেন এই চিন্তা করে তাহলে কিন্তু আমার মনে হয় আপনি বিপদেই পড়তেন, ওরা তো কিছু বলবে না আমি যাই, কিন্তু আপনাকে খুঁজে পেলেই বোধ হয় ওরা বিপদেই ফেলতো আমার ধারণা।
মিদুলের জন্য শঙ্কা, আমার কাছে মনে হয়, আমি জানি না মিদুলের ফ্যামিলির স্ট্যাটাসটা কিরকম, যদি অর্থনৈতিক সচ্ছলতা থাকে অবশ্যই মিদুলকে বাইরে চলে গেলে ভয়, আর যদি না পারে একেবারে, যদি ও জানি না এখন স্টুডেন্ট কিনা, তাহলে আমার মনে হয় যে অন্য কোনো জেলায় চলে যাওয়ার জন্য কোনো আত্মীয় স্বজন যদি থাকে বেটার হয়। আর আসলে আজকে আধুনিক বলতে যেটা বুঝি, আমি ভাই আসলে আধুনিক লোক না, আমি ব্যাকডেটেড লোক, আমি বেজেট থেকে অনার করি, কারণ আজকে আধুনিকতার এত বেশি হয়ে গেছে আমাদের, আমাদের ছেলে মেয়ে গেলে ক্লাস ফাইভে উঠলে থেকে দিতেছে, সে সবকিছু বুঝে যেটা আমরা কলেজ লেভেলে এসে বুঝি নাই। আজকে এই এই মিডিয়ার কারণে, এই আজকে এই যে মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে আজকে ছেলেমেয়েদেরকে আমরা একেবারে ক্লাস ফাইভে পাঠিয়ে দিতেছি, যেটা আমার মনে হয়
তাদের কাছেও ইন্টারনেট আছে, তাদের কাছেও ফেসবুক ইউটিউব আছে, তারা তো নষ্ট হচ্ছে না।
একশো ছেলে দেখেন, একশোর মধ্যে পাঁচটা ছেলে হয়তো বেরিয়ে যাচ্ছে,
তারাও
করতেছি। আগে গার্জিয়ানদেরকে বোঝা উচিত মোবাইলের ভালো দিক মন্দ দিক কোনটা,
এটা
এই ছেলেপেলে আজকে যে পরিস্থিতিতে পড়ছে, আজকে কম্পিউটার, কম্পিউটারের স্বপ্ন আমাদেরও ছিল নিজের কম্পিউটার হওয়ার সময় হয় না, তোমার যদি কম্পিউটার করতে হয় তাহলে ওখানে কোর্স আছে, আমি তোমাকে নিয়ে যাব, ওখানে তুমি করবে, এসা করবে, তোমাকে এখন পার্সোনাল দেওয়ার মতো
আপনি এমন একটা জিনিস শেয়ার করেছেন, আপনি যে কত স্টুডেন্টের উপকার করেছেন ভাই আপনি জানেন না, আপনার চার সন্তান অনেক ভালো থাকবে, আপনি সত্যি একজন সুন্দর বাবা। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমরা মাত্র শুনছিলাম, এইভাবেই চলতে থাকে আমাদের জীবনটা, অনেক রকম বিপদ অনেকের উপর দিয়ে যায়। আপাতত একটা বিরতি নিচ্ছি, রাত ১২টার পরে আবারও আপনাদের কলগুলো নেওয়া হবে। মনে করতে থাকুন আপনার স্কুল জীবনের অপরাধ, যদি কিছু স্বীকার করার থাকে করতে পারেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস চাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। এই গানটা দিয়ে ১২টার বিরতিটা নিচ্ছি, ১২টার পরে আবারও কথা হবে আপনার সাথে। স্টে টিউনড উইথ 89.2 এফএম।
হাতার মাঝে চোখ পাখি দেয়া কত কাটা কাটি অঙ্ক বাংলা ভূগোল কিছু মনে নাই শুধু মনে আছে পাশে তোরা থাকবি বেঁচে সব সময় আমাদের মাঝে আয় আয় বন্ধুর ফিরে
Tiger Twig presents যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োর সেলফ Welcome back to Royal Tiger Drink Presents Jaha Bolibo Shotto Bolibo Shunchen ABC Radio 89.2 FM আর আপনাদের সাথে আমি রেহান আছি রাত একটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইন দ্য মিন টাইম উই হ্যাভ আ কল উইথ আস আমাদের সাথে আরাফাত ভাই আছেন আরাফাত ভাই শুনতে পাচ্ছেন
জি জি আসসালামু আলাইকুম
ওয়া আলাইকুম আসসালাম আরাফাত ভাই আপনি বোধহয় মৃদুল সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন আপনি কোথা থেকে বলছেন
আমি নাকালপাড়া
নাকালপাড়া থেকে জি ভাই বলুন
আমি বলতে চাচ্ছিলাম মৃদুল সম্পর্কে আসলে মৃদুল যদি স্টুডেন্ট একজন ছেলে আর সে তো প্রাপ্তবয়স্ক সে তো বুঝে
নিজে
আমাদের সমাজে তো অনেকেই আছে যারা আমাদের যারা মধ্যবিত্ত বা অনেক যে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়ালেখা শিখাইছে বা আমরা শিখতেছি আমাদের তো এইসব জিনিসগুলো দেখো লোক লালসা নিজের ভিতরে রাখে যে আমি একটা কম্পিউটারের জন্য কিভাবে আমি আর আমি না দেখেই বা একটা কাজ এভাবে ঘুরতে কিভাবে করি আমাকে তো জিনিসটা আমার নিজে থেকে জানতে হবে বুঝতে হবে বাবা মায়ের কথা নিজের ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে আগাইতে হবে কিন্তু আমি বড় হতে চাচ্ছি বা বড় হবো আমার শখের একটা জিনিস আমার তো আগে আমার ফ্যামিলির দিকে দেখতে হবে আমার বাবা মা কত কষ্ট করে আমাকে
আপনার মতন এভাবে পরিণত চিন্তা করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না
সম্ভব হয় না তারপরে স্কুল লাইফটা আসলে সবাই তো একসাথে সবাই যারা পড়ালেখা শিখতে যায় বা একই কলেজে ছোট থেকে বড় হয়ে উঠে সবার তো সব ধরনের সমস্যা থাকে না
রাইট
বা আমাদেরকে তো ওইভাবেই আমাদের সন্তানকে তো আমাদের ওইভাবে মানুষ করা দরকার বা ছোটবেলা থেকে আমাদের ওইভাবে গাইডলাইন দেওয়া আমাদের আমি আমি আমার এইটা আছে বা আমি তোমাকে এটা দিতে পারবো এই ভিতরে থাকার চেষ্টা করো হয়তো আমার সাথে যারা স্টুডেন্ট পড়ে তাদের হয়তো আর তারা গাড়ি দিয়ে আসে মানুষ মানুষের মূল্যায়নের চাহিদাটা অনেক কম
সেটাই
কারণে নিজের ফ্যামিলিতে নিজের সবকিছু অন্যরকম আর কি আমরা বাবা মা যারা আছি আমরা সন্তানদের তো বুঝবো সন্তান কি চায় আমার সন্তান কোথায় যাচ্ছে আমার সন্তান স্কুলে কাদের সাথে মিশছে বা কি করে আসলো সবকিছু দেখা সন্তানদেরও একটা দায়িত্ব আমি যেই ফ্যামিলিতে অনেক বড় হয়ে উঠছি আমার ছোটবেলা থেকে আমাদের কিভাবে মানুষ করছে একটা 9-10 বা মেট্রিক পাস করছে এরকম একটা ছেলের অবশ্যই তারও একটা দায়িত্বের ভিতরে পড়ে যে আমার ফ্যামিলিকে আমি কিভাবে নিব বা আমার বাবা মা কত কষ্ট করে আমাদের মানুষ করছে আমার নিজের চোখের জন্য আমার নিজের চাহিদার জন্য
আপনার সন্তানের ক্ষেত্রে আপনি কোন ধরনের রেস্ট্রিকশন মেইনটেইন করেন বা করতেন
আমার আমার সন্তানের ক্ষেত্রে আমার আমি চিন্তা করি যে আমি একজন সামান্য চাকরিজীবী অল্প আয়ের মানুষ ভাড়া থাকি আমার আমার সন্তান আসলে আমি যেটা দিচ্ছি তাকে
সরি আপনার লাস্ট কথা বুঝতে পারিনি নেটওয়ার্কের কারণে
আমার কথা হচ্ছে আমি যে অল্প আয়ের মানুষ
জি
আমার সন্তান যে আমার ওইভাবে মানুষ করতে হবে ওইভাবে আমি তাদের সাথে তুলনা আমার এইটা আছে বর্তমানে এক সময় আমি যদি পারি বা আমার কোনো করোনা কিছু করে অবশ্যই বাবা মায়ের সন্তান বাবা মা তাকে অনেক কষ্ট করে ছোটবেলা থেকে লালন পালন করে ধরনের মানে পার হয়ে আসছে
এখন তো বেসিক্যালি আমরা
আরাফাত ভাই, আমরা 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 কথাটা এখানেই শেষ করব আজকের মতন, কারণ দুঃখজনক হলো সত্যি যে নেটওয়ার্কের কারণে অনেক কথা আমরা বুঝতে পারছি না, বাট এতটুকু বুঝতে পারছি আরাফাত ভাই আমাদেরকে বলার চেষ্টা করছেন যে মৃদুলের অবশ্যই উচিত তার বাবা মার কাছে জিনিসটা বলা এবং তার বাবা মার সাথে ব্যাপারটা শেয়ার করা। মেইনলি উনি যেটা বলতে চাচ্ছিলেন যে এখনকার ছেলেমেয়েরা বা এখনকার ছেলেমেয়েরা হয়তো খুব ভালোভাবে বাবা মাকে বোঝে না, বাবা মার পেছনের কষ্টটাকে দেখে না, শুধু আশেপাশের রং রূপ বা জৌলস দেখে নিজেও সেই ধারা সাথে ধাবিত হতে চায়, কিন্তু সেই ধারার সাথে ধাবিত হবার ক্ষমতা তার বাবা মা ধারণ করে কিনা সে ব্যাপারে ধারণা তাদের থাকে না। অনেকগুলো ধ দিয়ে শব্দ চলে আসলো, যাই হোক সেটা কোনো সমস্যা না, আমরা ধুম করে অন্য একটা জায়গায় চলে যাই, আর সেটা হচ্ছে এসএমএস প্যানেল, যেখানে আমাদের বেশ কিছু মেসেজ আছে যেগুলো আমরা এখন পর্যন্ত পড়তে পারিনি। মাহির আছে আমাদের সাথে, ঋষিজে ভাই আমার কাছে একটা সলিউশন আছে যেটা মৃদুল হয়তো যেটা করলে মৃদুলকে হয়তো দেশের বাইরে যেতে হবে না, সেটা হচ্ছে অ্যাক্টিং, সেটা একটু ফানি লাগতে পারে সবার কাছে তার ধারণা। যাই হোক আমরা আরেকটা কল নিয়ে দেখতে পারি যে আমাদের কাছে আরো একটা কল আসছে। হ্যালো 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 হ্যাঁ ভাইয়া, গান গাচ্ছিলেন বোধ হয়, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন, আপনার নামটা?
রেহান, রেহান, ওকে কিছু বলবো না তোরে।
ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমরা আসলে কলটা নিতে পারলাম না, কারণ হচ্ছে সে তাদের কথা শুরু করতে এত দেরি করে দিচ্ছিল যে আমাদের আসলে সময় হবে না, আমরা এসএমএস প্যানেলে চলে যাই। রিঙ্কি লিখছে যে আই থিঙ্ক উনি গ্যাং না ছেড়ে গ্যাংয়ের সাথেই কাজ করুক, কাজে ফাঁকি দিক সময়ের সাপেক্ষ, বাট এক সময় ওরাই ওকে বের করে দেবে। ও আচ্ছা আচ্ছা, তুমি বলতে চাচ্ছে, রিঙ্কি বলতে চাচ্ছে যে তার উচিত কাজে ফাঁকিবাজি শুরু করা, যদি ফাঁকিবাজি সে দিতে পারে তাহলে সে আস্তে আস্তে হয়তো তাদের কাছে অপছন্দের হয়ে যাবে এবং অপছন্দের হয়ে গেলে তারাই তাকে বের করে দেবে। রিঙ্কি তোমার আইডিয়াটা কিন্তু একেবারে খারাপ না, আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের যে মাহির ছিল যে বলছিল যে তাকে অ্যাক্টিং করতে হবে, একটু ফানি লাগতে পারে, আমার মনে হয় তারও এই ধরনের কোনো বুদ্ধি দেওয়ার ইচ্ছা ছিল। আমরা হয়তো মাহিরকে একটা ফোন দেব যদি তার কাছে তার আইডিয়াটা অতিরিক্ত পরিমাণে ফানি না মনে হয়। মাহির তুমি চাইলে আবার আমাদেরকে টেক্সট করতে পারো। এদিকে আমাদের সাথে রিঙ্কির পরে সাজ্জাদ সেলিনা আছে, লিখছে যে ওনার কথাটায় আমি একমত, আমি টিপু ভাইয়ের সাথে কথা বলতে চাই, আমিও নারায়ণগঞ্জ থেকে বলছি, ওনার ফোন নাম্বারটা চাই প্লিজ। না সরি, এখানে কোনো রকম কোনো ফোন নাম্বার প্রোভাইড করা হয় না, ডু নট আস্ক ফর থিংস দ্যাট ইউ আর নট মেন্ট টু নো। এরপরে আছে আমাদের সাথে সোহেল গাজীপুর থেকে, লিখছে যে আ ফ্রেন্ড ক্লোজ টু মি আফটার বিং আনসাকসেসফুল ইন এসএসসি এক্সামিনেশনস নাও ড্রাগ অ্যাডিক্ট, অল হিজ ফ্যামিলি নোজ দ্যাট, আচ্ছা তার পুরো পরিবার জানে যে ছেলেটি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে। ড্রাগ অ্যাডিক্টেড তারা কিভাবে হয়েছে? কারণ সে পরীক্ষায় খারাপ করেছিল, পরীক্ষায় খারাপ করেছে বলে জীবনটা খারাপ করে দিতে হবে? জীবনে তার অনেক পরীক্ষা আছে, সেগুলো দিবে কিভাবে? এটা হচ্ছে প্রবলেম। তারপরে আমরা চাই না এরকম কারোর সাথে কিছু হোক, এই মেসেজগুলো পড়ার একটাই কারণ যে আপনাদের কারোর মধ্যে যদি এই ধরনের আইডিয়া এসে থাকে যে পরীক্ষাটা যেহেতু খারাপ হয়েছে এবার আমি অ্যাডিক্টেড হয়ে যাই, তাদেরকে বলবো যে প্লিজ এরকম বোকার মতন ডিসিশন নেবেন না, আরো অনেক ডিসিশন নেওয়ার আছে আপনার লাইফে, আরো অনেক ডিসিশন নেওয়া যায়, এই ধরনের ডিসিশন নিয়ে শুধু শুধু নিজেকে পেইন দেবেন না। এমডি নাসিফ, আপনি অজস্রবার শেয়ার করে একটা ভালো রকম পেইন দিলেন আমাদেরকে। কৌশিক সেন আছে এদিকে, কৌশিক সেন কিছু লেখেনি। আলিনুর ইসলাম আইনুল লিখছে যে আমার মনে হয় তার বাবা মা যতই কষ্ট পাক না কেন তাদেরকে জানানোটা উচিত, কেন আজকে হোক বা কালকে হোক বাবা মা তো জানবে, এবং তাদের কাছ থেকে কোনো একটি উপায় নেন ভাইয়া, কারণ বাবা মা আপনার যে উপায়টা বা পথটা দেখাবে পৃথিবীর অন্য কেউ তা দিতে পারবে না, এটা একদম সত্য কথা। তবে আমার কাছে কিন্তু টিপু ভাইয়ের সেই কথাটা ভালো লেগেছে, সে বলছিল যে পরিবারের ভেতরেই এমন কেউ কে যদি পাওয়া যায় যার কিনা সামর্থ্য আছে তার বাবা মাকে একটু করে হলেও ভালো করে বোঝানো এবং ব্যাপারটা থেকে বেরিয়ে আসার, বুদ্ধিটা অসাধারণ ছিল। মৃদুল আমার মনে হয় সব শুনতে শুনতে তুমি চিন্তা করতে থাকতে পারো যে তোমার এমন কোনো আত্মীয় আছে কিনা যার তোমার বাবা মার উপরে কিছুটা হলেও সম্মানজনক প্রভাব আছে এবং তার কথাটাকে সিরিয়াসলি নেবে এবং তোমাকে হয়তো অন্যরকম শাস্তি না দিয়ে তোমাকে হয়তো ছোট করবে না, তারা হয়তো তোমাকে বের করে নিয়ে আসবে কোনো না কোনো ভাবে এই গ্যাং থেকে বা এই অবস্থান থেকে। ওকে, থ্যাংক ইউ আমিনুর আমাদেরকে এটা জানানোর জন্য। মেহরিমা নূর মিমি আছে, যে ফ্রেন্ডলি রিলেশন থাকা ছেলে মেয়ের সাথে তারা সব কিছু শেয়ার করতে পারে আমি মনে করি। সো মেহরিমা নূর মিমি মনে করছে যে ছেলে মেয়ের সাথে ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকা উচিত, বাট সেই ফ্রেন্ডলি রিলেশনশিপে থাকাকালীন যদি ব্যাপারটা বেয়াদবিমূলক হয়ে যায় তখন কিন্তু আবার অন্যরকম। ফ্রেন্ডলি রিলেশন থেকেও অনেক ছেলে মেয়ে অনেক বেশি স্বাধীনতা চায়, এবং ফ্রেন্ডলি রিলেশন থাকার কারণে দেখা যায় যে তখন ওই দেয়া স্বাধীনতাটাতে স্বয়ং বাবা মা নিজেই হস্তক্ষেপ করতে পারছে না, কারণ সেই স্বাধীনতাটা তাদের নিজেদেরই দান করা। সেই ক্ষেত্রে কি হতে পারে, এটা কি কোনো ভালো সলিউশন হতে পারে? এরপরে আছে আমাদের সাথে ফিওনা ইসলাম মিশমি, লিখছে যে আচ্ছা ভাইয়া, যদি আপনি যদি গোপনে তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে পুলিশকে ব্যাপারটা জানান তাহলে মনে হয় সমস্যা হবে না, তারা তো জানবে না এটা আপনি করছেন। তারা জানবে না এটা তুমি কিভাবে জানো? আমরা তো জানি না যে এটা তারা জানবে না, তাই না? আমাদেরকে বুঝতে হবে যে তারা আসলে জানবে কিনা, বা এই কাজটা করতে গিয়ে মাঝপথে যদি সে ধরা পড়ে মিশমি সেই ক্ষেত্রে ছেলেটার কি হবে, এটা কি তুমি বুঝতে পারছো? ব্যাপারটা কিন্তু খুব বেশি ঝামেলার হয়ে যাবে, এতটা রিস্ক বোধহয় নেওয়াটা ঠিক হবে না, কারণ যারা অস্ত্র পাচার করতে দেয় তারা অস্ত্র ব্যবহার করতে পারে বলাই বাহুল্য, তাই না? এরপরে সাফা জান্নাত আছে আমাদের সাথে, যে মৃদুল ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছে, এখন তার উচিত তার ফ্যামিলিকে জানানো, যদি খুব ভয় হয় তবে সে তার অন্য কোনো কাছের ফ্রেন্ড আর কোনোভাবে যদি পুলিশকে জানায় হয়তো বা কোনো একটা সলিউশন আসতে পারে। কি জানো, পুলিশকে জানানো একটা অনেক বড় সলিউশন, বাট আমার মনে হয় না এই কাজটা করলে বাবা মার কাছ থেকে জিনিসটাকে দূরে রাখা যাবে, কারণ পুলিশ প্রথমেই খোঁজ নেবে যে এই ছেলেটা আসলে করে কি, সে নিজে অস্ত্রের ব্যবসা করে না তো, সে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে না তো বাঁচার জন্য, তখন পুলিশ তার ফুল একটা মানে একটা চেক আপ করবে একদম কমপ্লিট, তার উপর দিয়ে একটা মানে কম্বিং অপারেশন যাবে, তার কি ছিল লাইফে, কে ছিল লাইফে, তার বাবা কে করতো, তার বন্ধু বান্ধব কারা, এটা একটা বিশাল আকার ধারণ করবে এবং এটা লুকায়িত থাকবে বলে আমার কাছে মনে হয় না। যেহেতু আমরা লুকায়িত থাকার অবস্থান খুঁজে বেড়াচ্ছি এবং যেহেতু আমরা মানুষটাকে পার্সোনালি চিনি না, তাই আমরা এত কথা বলতে পারছি, আদারওয়াইজ প্রথমেই কাজটা হতো এই মানুষটাকেই পুলিশে ধরিয়ে দেওয়া যে কিনা অস্ত্র পাচার করছে, এই কারণেই হয়তো সে ছদ্মনামে তার কথাগুলো লিখে রাখছে। ইমন আছে আমাদের সাথে, সে কিছুই লেখেনি। এরপরে আছে মুরসালিন চৌধুরী ফাহুম, লিখছে যে এই আধুনিক দুনিয়ায় ইচ্ছে থাকলেই সন্তানের প্রতি পদক্ষেপের খোঁজ রাখা সম্ভব, আর টিন এজ বয়সের পুরোটাই, আসলে অনার্স থার্ড ইয়ার অবধি, তৃতীয় বর্ষ পর্যন্ত অনার্স এর এই শাসন আর খোঁজ খবর রাখা খুব দরকার। যেমন ফোনে সারাক্ষণ খোঁজ নেওয়া, প্রতিটা বন্ধুকে বাসায় এনে আড্ডা দেওয়ার কথা বলে যেন তাদের ভালোভাবে চেনা যায়, সন্তানদের সব বন্ধু বাবা মার সাথে যোগাযোগ রক্ষা করা, স্কুল স্যার ম্যাডামদের কাছ থেকে নিয়মিত খবর নেওয়া ইত্যাদি। এটা কিন্তু খুব ভালো একটা কথা বলেছো, স্কুল কলেজে সবসময় খবর রাখা এবং বন্ধু বান্ধবদের চিনতে চেষ্টা করা যে বাবা মার যে আমার ছেলে বা আমার মেয়ে আসলে কার সাথে মিশছে, যাকে বন্ধু বলছে সে আসলেও কি ধরনের মানুষ বা আসলেও মানুষ কিনা, সব রকমের খোঁজ খবরই তাদের নেওয়া উচিত, কারণ অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা মনে হয় আমরা যতই অস্বীকার করি তত বেশি সত্যি, তত বেশি সত্যি। এখন একটা বিরতিতে চলে যাচ্ছি, বিরতির আগে অবশ্য একটা গান থাকবে আর বিরতির পরে এসে আপনাদের সাথে আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকুক এবিসি রেডিও 89.2 FM আপনার কানে। আর হ্যাঁ, আমি রেহান সুল তো আছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান নিয়ে।
Yeah.
বিরতিতে যাওয়ার আগে আরো একবার আপনাদেরকে নাম্বারটা মনে করিয়ে দিয়ে যাই, আমাদেরকে যদি কল করতে চান এবং মৃদুলকে যদি কোনো রকম কোনো সাজেশন আপনারা দিতে চান সেই ক্ষেত্রে আপনারা ফোন করতে পারেন 550-11909 অথবা 550-11870 এই নাম্বারে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. স্বাগতম আরেকবার, শুনছেন রয়্যাল ট্যাগ ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আর আমি রেহান আছি আপনাদের সাথে এবিসি রেডিও এফএম 89.2 এ। আর আজকে আমরা আলোচনা করছিলাম মৃদুলকে নিয়ে। মৃদুল আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে আমার ফেসবুক পেজে ইনবক্সে, এবং সেই চিঠিতে সে তুলে ধরেছে তার অবস্থান, এবং সেখান থেকে আমরা আরও একজনকে পেয়ে গিয়েছিলাম যে কিনা এ ধরনের একটা ঝামেলার মধ্যে থেকে বের হয়ে এসেছিল তার কাছের একজন মানুষের মাধ্যমে, তাকে দিয়ে বাবা মার সাথে কথা বলিয়ে। মৃদুল আমাদেরকে যেটা লিখেছে সেটা হচ্ছে যে, ভাইয়া আমার নাম মৃদুল, আমি এইচএসসি দিয়ে এখন ভার্সিটিতে ভর্তি হয়েছি, আমার বাবা মা দুজনেই চাকরিজীবী। স্কুল থেকেই দুপুরে বাড়ি ফিরে দেখতাম বাসায় কেউ নেই, একা থাকার স্বাধীনতা আমার ছিল আর বন্ধু বান্ধব ছিল অনেক। একদিন এক বন্ধু মাহিন তাড়াহুড়ো করে আমার বাসায় ঢুকে হাঁপাতে লাগলো, কে বা কারা নাকি তাকে তাড়া করেছে। আমি জানতে চাইলাম কি হয়েছে, সে বলল এক বড় ভাইয়া তাকে একটা ব্যাগ নিয়ে দেয় প্রতি সপ্তাহে, আর ব্যাগটা অন্য এলাকায় পৌঁছে দিলেই 1000 টাকা পায় সে। কিন্তু আজকে কেউ একজন জানতো কি আছে ওই ব্যাগে, আর তাই ওঁত পেতেছিল, সেই ধরেছিল লোকজন নিয়ে। আমি অবাক হয়ে গেলাম, অর্থাৎ মৃদুল অবাক হয়ে গেল যে একটা ব্যাগ পৌঁছে দিলে 1000 টাকা পাওয়া যাবে। আর তখন সে কম্পিউটার কেনার লোভে ওই কাজটাই করা শুরু করলো তার বন্ধুর মতন। এখন সে বের হতে পারছে না, ধরা পড়ে গেছে অলমোস্ট, এবং তিনবার ধরা পড়া থেকে বেঁচে গেছে, এবং এখন প্রচন্ড ভয় আছে, আমরা জানি না তার কি হবে। আমাদের সাথে একটা কল আছে, আমরা একটু দেখে নিই আদৌ কথা বলা যাচ্ছে কিনা। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আপনার নামটা?
ওমর জাকির হোসেন।
হ্যাঁ ভাইয়া, কোথা থেকে বলছেন?
আমি ঢাকা মালিবাগ থেকে বলছিলাম।
মালিবাগ থেকে ভাই, আপনি কি চিঠিটা শুনেছেন, মৃদুলের চিঠিটা?
হ্যাঁ ভাই, আমি পুরোটাই শুনছি, আপনার অনুষ্ঠানের প্রায় আমি শুনি, আমি কখনো ফোন দেন আমার লাইফে প্রথম রেডিওতে ফোন দেওয়া।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বলেন ভাইয়া, যদি মৃদুল সম্পর্কে কিছু বলার থাকে।
তো শুনলাম সবাই, একটা ইয়াং মানুষ।
জি,
ও আসলে সবচেয়ে বড় সলিউশন হচ্ছে বাবা মার সাথে শেয়ার করা। যতই হোক,
হ্যাঁ,
মা বাবা কখনো চাইবো না ওর ক্ষতিটা, যদি ও ভুলের মাধ্যমে যেভাবে জড়াই গেছে ভিতরে।
আচ্ছা, এছাড়া?
এছাড়া আসলে বেশি কিছু আমি বলতে বলবো না, তবে ওর মেইন সাহায্যটা বাবা মার সাথে যোগাযোগ করতে বলতে, যেভাবেই হোক। আর ওই যে অনেকে যে বাবার স্বজন যে সরে আসাটা ওর জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে, কারণ যারা এই লাইনে থাকে তারা সবসময় যাবে তাদের স্বার্থ হাসিল করার জন্য, সে হাসিল করতে গিয়ে তারা যা ইচ্ছা তাই করতে পারে। এটা বলছেন যে বাচ্চা মানুষ অনেক কিছু আর ব্রেন ধরতেছে না।
আরো
আছে, যদি ওর কাছের কোনো ব্যক্তিগত আত্মীয় স্বজন, মামা হোক, চাষ হোক, ভাই হোক, যাদের সাথে সবচেয়ে বেশি অস্থির বা একটা কথা বলে তারা শেয়ার করতে পারে, ভালো সাজেশন দিতে পারে, তাদের মাধ্যমে বাবা মাকে বোঝানো। ওকে,
ওকে, তো আপনি বলতে চাচ্ছেন যে বাবা মার মাধ্যমে বা কোনো না কোনো ভাবে বাবা মাকে ইনভলভ করেই কাজটা করতে হবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাবা মা কখনো চাইবে না তার সন্তানের অমঙ্গল।
ওকে, অমঙ্গল হয়তো
খারাপ হোক না কেন,
অমঙ্গল হয়তো চাইবে না, কিন্তু বাবা মাকে আসলে মৃদুলের কথা শুনে যা মনে হলো সে হচ্ছে বাবা মাকে ভয় পাচ্ছে যে তারা খুব কষ্ট পাবে। আমার কেন যেন মনে হচ্ছে মৃদুল এমনিতে খুব ভালো ছেলে, এবং তার বাবা মা তাকে খুব বেশি পছন্দ করে, আদর করে, এবং চিন্তাই করতে পারবে না যে ছেলে এরকম কিছু করতে পারে, এই কারণে সে জানাতে ভয় পাচ্ছে।
আসলে ভাই সত্যি কথা বলতে কি, এখানে যে আমি একজন বাবা, আমি বাবা হইলাম, বাচ্চা ছোট আমার।
জি,
সন্তানদের প্রতি বাবা মার একটু খেয়াল রাখা উচিত, বাবা মা কষ্ট করে সন্তানদের জন্য। হ্যাঁ, এই যে কর্মক্ষেত্রে বাবা মা দুই সন্তানের জন্য কর্ম করতে গিয়ে যদি সন্তানদের প্রতি খেয়াল না রাখে, সন্তান যাই চাইল তাই মানলো, এটা তো হতে পারে। আর দেখতে হবে সে কতটুক চাইতেছে, কতটুক নিতে এসছে, কি কি করতেছে সে। হ্যাঁ, আমাদের সমাজে এমন আছে, অনেক ভাইরাই বসেন অনুষ্ঠানে শুনতেছে আপনার যে মোবাইলের ব্যাপার। হ্যাঁ, এটা বলে আমিও বিরোধিতা যে আপনার একটা ছেলে তখনই মোবাইল দেবো, সে ছেলে হোক মেয়ে, যখন সে মোবাইলটা শেষ করে ইউজ করতে পারবে। কিন্তু এখনকার আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমি কিন্তু এখন পর্যন্ত ফেসবুক চালাই না, আমি ওই টাচ মোবাইল ব্যবহার করতে পারি না, কিন্তু আমি দেখি আমার সন্তান শুধু ক্লাস থ্রিতে পড়ে সে টাচ মোবাইল চালায়, আমি অবাক হয়ে আমি এখন ইউজ করতে পারি টাচ মোবাইল। এখন যে আপনার এই যে ইন্টারনেটে ঢুকে ছেলে পেলেরা টিনেজ ছেলেমেয়েরা যেসব জিনিস ব্যবহার করতেছে বা আমরা বন্ধুবান্ধব দিয়ে শুনতে পাই দেখতে পাই আসলে কষ্ট লাগবে অবাক হওয়ার মতো, এখান থেকে বাবা মার একটু সতর্ক হওয়া উচিত।
আপনার কি মনে হয় এট লিস্ট মানে কত বছর বয়স পর্যন্ত মোবাইল ইন্টারনেট ইউটিউব এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা উচিত বলে মনে করেন আপনি?
যতক্ষণ পর্যন্ত সে নিজের সম্পর্কে পুরোপুরি আইডিয়া না আসবে যে আমি যে কাজটা করতে ভালো না মন্দ,
আচ্ছা
ততক্ষণ পর্যন্ত তার বাবা মা একটু কেয়ার রাখা উচিত। আর বাবা মা চাকরি করে অনেক ফ্যামিলি আছে সন্তানের জন্য করে, হ্যাঁ তারপরে সন্তানের প্রতি বাবা মার খেয়াল রাখা উচিত যে আমার ছেলেটা কোথায় যাচ্ছে মেয়েরা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে এটা খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা কিন্তু এখন অনেক ফ্যামিলি দেখা যায় ড্যাম কেয়ার আমার ছেলে করতেছে বা আমার ছেলে করতেছে
কি হচ্ছে রাইট রেজাল্ট ভালো হলে খুশি আর কি কি কে কি করছে কোথায় না কি করছে কোনো খোঁজ নেই।
এখন আমাদের এই আধুনিক সময় এমন হয়ে গেছে কি হয়েছে কি হওয়াটা যে কি হয় এটা পরবর্তী এমন একটা সময় বোঝে যে তখন আর কোন পথ থাকে না বের হওয়ার,
ফেরত আসার কোনো পথ থাকে না। আমি বুঝতে পারছি ভাই আপনি আজকে একজন বাবা হিসাবে ফোন দিয়েছেন, একদম আপনি বলতে চাচ্ছেন মৃদুলকে যে কোনো বাবাই হয়তো শয়তানকে সন্তানকে ওইভাবে ফেলে দেবে না সে যতই শয়তানি করুক না কেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি এই কারণেই আপনার ফোনটা করা নাকি?
হ্যাঁ এই কারণে কোনো যে কোনো মাধ্যম হোক বাবা মার সাথে শেয়ার করা এবং বাবা মাকে জানানো বাবা মা অবশ্যই তার জন্য ভালো একটা পথ বের করার চেষ্টা করবো। এখানে মৃদুলের ভেঙে পড়ার কোনো কারণ নাই, মৃদুল যেহেতু আপনাদের সাথে জিনিস শেয়ার করছে সে ভালো হইতে চায়।
জি
আমি দোয়া করি সে ভালো হোক, তাদের মধ্যে যে মিডলদের মধ্যে যারা আছে আল্লাহ জানেন তাদের সবাইকে ভালো করুক। এটা এমনি আমি একটা গ্রামের ছেলে সাধারণ ঢাকা টুকটাক ব্যবসা বাণিজ্য করে সুযোগে ঢাকায় থাকি, আমি অনেক ফ্যামিলির সাথে আমি মিশে দেখছি কিন্তু যেসব বাবা মা সন্তানদের বেশি উদাসীন রা সেসব সন্তানই আপনার খারাপ হতে যাইতেছে। আল্লাহ ভালো করে সবাইকে ভালো করুক, আমি চাই সব মিডুল তার বাবা মার সাথে যেভাবে হোক শেয়ার করুক, শেয়ার করে বাবা মা একটা ভালো পজিশন অবশ্যই দেবে। আর আপনারা যারা মেয়েদের এই অনুষ্ঠান পরিচালনা করেন বা যারা আপনাদের সাক্ষাৎকার নিতে সবাই ভালো কথা বলে তাদের সবার জন্য শ্রদ্ধা সবার জন্য সম্মান রয়ে যাবে।
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এই মাত্র আরো একটা কল নিলাম এবং আমরা আলটিমেটলি আমি যেটা ভাবছিলাম যে এই সলিউশনটা সবচেয়ে বেশি পাবো সেই সলিউশনটাই পাচ্ছি। তো আমার মৃদুলের কাছে বারবার রিকোয়েস্ট থাকবে যে আপনি দয়া করে আপনার বাবা মাকে বলুন। আমরা বুঝতে পারছি আপনার বাবা মা অনেক কষ্ট পাবে, আমরা বুঝতে পারছি যে আপনার বাবা মা হয়তো এরপর থেকে আপনাকে আর আগের দৃষ্টিতে দেখবে না, হয়তো যাওয়ার সময় ঘর থেকে বের হলে বারবার জিজ্ঞেস করবে এই কোথায় যাচ্ছে উল্টাপাল্টা কিছু আবার নিয়ে আসবা না তো, তোমার টাকা লাগবে না তো, বা চুরি করছো না তো, এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়তো আপনাকে হতে পারে হতে পারে হয়তো অনেক রকমের অপমানের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। কিন্তু 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 আপনি যদি এখন সেটা না বলে এই কাজটা করতে থাকেন তাহলে শুধুমাত্র এই অপমানটার মধ্যে দিয়ে আপনাকে বছরের পর বছর জেলের ভিতরে যেতে হতে পারে, এটা নিশ্চয়ই আপনি চান না। এখনো আপনার সময় আছে বের হয়ে আসার। এই মুহূর্তে এই কথা বলতে বলতে যদি কোনোভাবে আপনি ধরা পড়ে যান পুলিশের কাছে তাহলেও কিন্তু আপনার বাঁচার কোনো উপায় থাকবে না। আপনার কিন্তু সারা শরীরে সারা মনে সারা জীবনে সারা মানে কি বলবো সব কিছুতে আপনার একটা দাগ পড়ে যাবে। হ্যালো 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 শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। আপনি কি বলতে চান, আপনার নামটা কি একটু শুনতে চাই আগে?
কেননা তাদেরকে নৈতিক শিক্ষা দেয় ফ্যামিলি আর বাবা মার কিন্তু সন্তানের আন্ডারস্ট্যান্ডিং হতে হবে একেবারে একটা হৃদয় আরেকটা হৃদয়ের সাথে যেমন আত্মার সম্পর্ক কাছে ঠিক তেমন বাবা মা অনেক সময় ছেলেদের অবঞ্চনীয় কথাগুলো মেনে নিতে পারে না, সেগুলো আমাকে তৈরি করতে হবে। আমার মা যেন আমার কথাটা শোনে, আমার বাবা যেন আমার কথাটা প্রায়োরিটি দেয়, আর যদি সেটা না দেয় তাহলে আমাকে আমার মতো করে সলিউশন নিয়ে বাঁচতে হবে। কিন্তু এই খারাপ পথে চলে যাওয়া, খারাপ কিছু করা, তারপরে অনুশোচনায় ভোগা, এগুলো জন্য কিন্তু বাবা মা দায়ী না, দায়ী কিন্তু নিজে। এবং একটা কথা আছে না, সো ইউ অ্যাজ ইউর শো সো ইউর রিপ। ওনার হয়তো তার করণীয় কি জানেন, ওনার বাবা মার কাছে খুব সুন্দর করে কথাগুলো এইভাবে বলতে পারবে না।
ফেসবুক মিডিয়া, ইউটিউব মিডিয়া বা অন্যান্য মিডিয়ার মাধ্যমে আসলে কেউ অপরাধী হয় না?
না, অপরাধী হয় না বলতে ভুল, কিন্তু অপরাধী হয় না, কিন্তু তার নৈতিক অবক্ষয় ঘটে।
আচ্ছা,
আমি যদি খারাপ সাইট গুলো অবজার্ভ করি, সেগুলোর পথে যদি চলি, সেটার জন্য কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দায়ী না ভাইয়া।
ওকে, আর সেই ক্ষেত্রে তাদের উপরে কি রেস্ট্রিকশনটা থাকা উচিত না একটা সার্টেন বয়স পর্যন্ত, আপনার কি মনে হয়?
না, আমার মনে হয় কি, যখন দেখেন একটা ছেলে মেয়ে যখন আস্তে আস্তে করে বড় হয়, তার ভিতরে কিন্তু অনেক কিছু বোধ ভিতরে আসে। আমি যদি ফোনটা ইউজ করি বা অপব্যবহার যদি ব্যবহার না করি, তাহলে আমি কিন্তু খারাপ হয়ে যেতে পারি না।
আচ্ছা, আপনি বলতেছেন যে ব্যাপারটাকে ধর্ম দিয়ে কন্ট্রোল করা সম্ভব, তাই তো? আপনি যদি বলেন যে এটাকে ধার্মিক মাধ্যমে ঠিক করা সম্ভব, তাহলে আমি শুনতে পারি, কারণ এই অনুষ্ঠানটা শুধুমাত্র এক ধর্মের মানুষ শুনছে না। আচ্ছা, ওকে, তাহলে আপনার কথাটা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম যে এটা পারিবারিক এবং শিক্ষার ব্যাপার, কেউ মিডিয়ার মাধ্যমে বা ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে কেউ নষ্ট হতে পারে না, তাদেরকে আমাদের এই রেস্ট্রিকশনটা না দেওয়াই কি উচিত সেই ক্ষেত্রে, আপু তাই বলতে চাচ্ছেন?
অবিয়াসলি।
ওকে, আমি কি জানতে পারি আপনি এখন কিসে পড়ছেন, কোথায় পড়াশোনা করছেন বা কি অবস্থায় আছেন?
আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি।
আচ্ছা,
সাউথার্ন ইউনিভার্সিটিতে।
আচ্ছা, আর ইউ ম্যারিড?
নো।
না, আপনি ম্যারিড না, তার মানে আপনার সন্তান থাকার কোনো প্রশ্নই উঠছে না। আমি জাস্ট একটা জিনিস আপনার কাছে জানতে চাই যে আপনার যদি একজন মেয়ে থাকতো, সে যদি 14 বছর বয়সে একটা ছেলের সাথে প্রেম করে এসে আপনাকে বলতো যে মা, আমার 2 বছরের অ্যাফেয়ার চলছে, আমি মোবাইলের মাধ্যমে অ্যাফেয়ারটা করেছি, ফেসবুকের মাধ্যমে অ্যাফেয়ার করছি, আপনি দেখতেন ছেলেটা অ্যাডিক্টেড, কিন্তু তাকে কোনো এক কারণে আপনার মেয়ের খুব ভালো লাগছে, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করতেন?
তাকে
মিডিয়া ব্যবহার করতে দিয়ে তাকে আপনি রেস্ট্রিকশনে রাখবেন?
আমরা মিডিয়া ইউজ করেছি এবং কম্পিউটার সায়েন্স টেকনোলজি থেকে পড়াশোনা করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ কাজে কখনো ইনভলভ হইনি।
That's because you are a very mature person. যদি এটা অন্যের ক্ষেত্রে না হয়,
এটা বললাম না, নৈতিক অবক্ষয় নিজের রিসার্চ ডিসিশন নিজেই করতে জানে না, তাই বিপদে গেছে।
না, সেই ক্ষেত্রে তো আর বাবা মার গাইডেন্স এর প্রয়োজনই পড়ছে না কোথাও। আমরা কিন্তু একটা 13 এজ পর্যন্ত বলছি, আপনি কিন্তু ব্যাপারটাকে 22-23 বছর বয়সের একটা যুবকের কাছে নিয়ে যেতে পারেন না। এখানে আমরা যার কথা বলছি তার বয়স হয়তো এখনো 19 হয়নি, আমি বলতে চাচ্ছি এই টাইম পিরিয়ডের কথা। যাই হোক, লাইনটা কেটে গেছে আমাদের, বাট আমি যতটুকু তার কথায় বুঝতে পারছি, উনি বলতে চাচ্ছেন উনি স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু এই স্বাধীনতাটা কতটুকু বয়স পর্যন্ত এটা জানতে না পারা পর্যন্ত আসলে আমরা অ্যাবসলুটলি ক্লিয়ার হতে পারলাম না। আমি যেটা বুঝতে পারছি, একটু আগে আমাদেরকে যিনি ফোন করেছিলেন নূপুর, উনি স্বাধীনতার বিপক্ষে নয়, তাই বলে যে উনি খুব রেগে গেছেন যে না, মানে ব্যাপারটা থেকে কোনো ক্ষতি আসতেই পারে না, তাও কিন্তু আবার নয়। আরো একটা ফোন আছে আমাদের কাছে। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? নানান রকম শব্দ আসছে ভাই, আপনাদের কথা বলা হবে না, বোঝা গেছে। যাই হোক, আমরা পরবর্তীতে আবার ফোন আসলে নেব, আপাতত আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও ফেরত আসছি রয়্যাল ট্যাগেট ড্রিঙ্ক প্রেজেন্ট যা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। শুনতে থাকুন এবিসি রেডিও 89.2 FM, দিস ইজ রেহান রাসেল উইথ ইউ। সাইফ এবং পৃথ্বীরাজের কণ্ঠে দেশ, গানটির কথা সুর এবং সঙ্গীতায়োজনে খন্দকার গালিব, একটি এবিসি রেডিও পরিবেশনা।
বলে গল্প তাকে লিখেছি বলে এতে আমার বুকে এতে আছে আমার বুকে গেছে আছে শত বুকে শত আশা বাড়ি দেবার পরিভাষা শত বুকে শত আশা বাড়ি দেবার পরিভাষা এদেশ আমার রক্তে মিশে আছে মাটি আমার রক্তে মিশে
Royal Tiger Twig presents Jaha Bolibo Shatta Bolibo Recharge Your Sound Welcome back to Royal Tiger Twig presents Jaha Bolibo Shatta Bolibo এবং আমাদের সাথে অলরেডি একটা কল আছে হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন
জি শুনতে পাচ্ছি
হ্যাঁ ভাইয়া আপনার নামটা আরেকবার একটু বলবেন কষ্ট করে
মোহাম্মদ শহীদুল ইসলাম
মোহাম্মদ শহীদুল ইসলাম জি ভাইয়া আপনি মৃদুলের চিঠিটা তো নিশ্চয়ই শুনেছেন আপনার কি ব্যাপারে কিছু বলার আছে
জি আমি মৃদুলের জন্যই ফোন দিয়েছি
জি প্লিজ বলেন
আমার মনে হয় মৃদুল মনে হয় না যেটা একশো একশো মৃদুল মনে হয় মহান আল্লাহর কাছে তওবা করে যদি এই কাজটা সেরাতে পারে তাহলে
সেটার জন্য আপনার কাছে যদি কোন সলিউশন থাকে যে ওর এটা করে এটা করা উচিত সেটা হলে আপনি বলতে পারেন আমাদের জীবনে বিপদ আসে এবং সেই বিপদ থেকে আমাদের উদ্ধার পেতে হয় এবং আমরা সেটা পাওয়ার চেষ্টা করি অবশ্যই তাকে বুকের ভেতরে নিয়ে তাকে জীবনে নিয়ে তাকে মরণে নিয়ে তাকে সব জায়গায় নিয়ে বাট সেটা কোন সলিউশন হিসেবে আমাদের কাছে আসতে পারে না যদি কোনো প্রপার সলিউশন আপনাদের কাছে থাকে তাহলে উই স্টিল হ্যাভ টাইম আমাদের এখনো কিছুটা টাইম আছে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 5501109 অথবা 5501870 এখানে অথবা 2221 আপনি আমাদেরকে জানাতে পারেন যেমন আমাদেরকে একজন এসএমএস করেছে একটু আগে যে অনেকেই সলিউশন দিচ্ছে কিন্তু একটা প্রশ্ন আছে আমার সব সময় যে শিকার হয় সেই কেন বাঁচার চেষ্টা করে অপরাধী কেন এই ভয়টা পায় না ওয়েল অপরাধী এই ভয়টা পায় না এটা আপনার ভুল ধারণা অপরাধী অবশ্যই এই ভয়টা পায় কিন্তু একজন অপরাধীর মধ্যে শিকার করার যথেষ্ট পরিমাণে সৎসাহস নেই বলেই সে অপরাধী ইন দ্য মিন টাইম আরেকটা কল আছে আমাদের সাথে হ্যালো
হ্যালো
জি ভাইয়া বলুন আপনার নামটা
আমি মিজান বলছিলাম চট্টগ্রাম থেকে
মিজান ভাই আপনি কি মৃদুলের চিঠিটা শুনেছেন
হ্যাঁ মৃদুলের চিঠিটা শুনেছি এবং বিভিন্ন জনের মতামত শুনলাম পরামর্শ শুনলাম অনেক কথাই শুনলাম
জি ইজ দেয়ার এনি সলিউশন ইউ ক্যান প্রোভাইড
আসলে মৃদুলের বিষয়টা মর্মাহত
জি
কিন্তু অনেক ক্ষেত্রে আমি ফলিয়ার চ্যানেলটা দেখে অনেক বিষয় শিখছে এবং জানতে পারছে। সেক্ষেত্রে ওর বিষয়টা নিয়ে আমিও দুঃখিত। আসলে এরকম বয়সে এটা মানে এরকম আপনি বলছেন 13-19 এই বয়সে এরকম অবশ্য যে হবে না এটা না, অনেকে অনেক পরামর্শ দিয়েছে, অনেক কথা শুনলাম, কিন্তু এই যে গাজীপুর থেকে এক বোন একটা পরামর্শ দিল, হ্যাঁ রাইট এই পরামর্শ ঠিক আছে, তারপরে নারায়ণগঞ্জ থেকে এক ভাই যে কথা বললো, এরকম অবশ্য হয়। আর বিশেষ করে মৃদুল ভাইকে আমি বলবো, বলছি আমি সামান্য বড় হবো, অবশ্য আমার জীবনে ছোটখাটো দু একটা ঘটনা ঘটছে, বা এরকম এডিক্টেড না,
ওকে এত এই লেভেলে যায়নি আর কি,
না এই লেভেলে যায়নি, অন্য লেভেলে কিন্তু এই লেভেল না, তারপরও এই লেভেলটা আমার যে এমন এক্সপিরিয়েন্স না সেটা না।
আচ্ছা,
আমি কোনো এডিক্টেড না বা ড্রাগ ব্যবহার করি না, তারপরেও এটা যে একটা মারাত্মক মানে কি বলবো বিষয় সেটা আমি জানি না। এখন ওর বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী সেরকম কাজ করে না, যার কারণে ও সেখানেও কোনো সহায়তা পাবে না।
আচ্ছা, এটা আপনি মোটামুটি কনফার্ম যে পাবে না? এটা আমি আপনার ব্যক্তিগত মতামত হিসেবে নিচ্ছি, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে না এটা আমি স্বীকার করতে পারি না, করবো না, আপনার ব্যক্তিগত মতামত আমি
না, শুনেন না, শুনেন না, আমার বলা শেষ, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে, কিন্তু এই যে মৃদুলের ব্যাপারটা নিয়ে আপনি যদি আমি ইভেন ওর বাবা অথবা মা যদি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়, মৃদুল জানে যে ওকে খারাপ পথে কারা ইনফরমেশন দিচ্ছে বা কারা,
রাইট, ভেরি রাইট,
তাদের হ্যাঁ ওদের সবাইকে চিনে, মৃদুল যদি এই ইনফরমেশনটা ওর বাবা মা সহ তাদের কাছে সহায়তা চায়, বা তারা শুধু সামান্য প্রচেষ্টা চালিয়ে বন্ধ হয়ে যাবে, বা তার জ্বলন্ত প্রমাণ টেকনাফ থেকে যেখানে 24,000 ইয়াবা ট্যাবলেট সহ দুজনকে গ্রেপ্তার করলো, সেখানে আদালতে 200 ট্যাবলেট মানে উঠে 200 ট্যাবলেটের কথা আইনজীবী জজের সামনে বলে ওনাকে জামিন পাওয়া গেল,
আমি বলবো আমাদের যথেষ্ট নলেজ নেই যে আসলে সেখানে কি হয়েছিল না হয়েছিল সেটা জানার মতন যথেষ্ট নলেজ আমাদের নেই। তো আপনার কাছে যদি কোনো সলিউশন থাকে মৃদুলের জন্য স্পেশালি দেওয়ার, যেহেতু আপনি একজন এক্সপিরিয়েন্সড পারসন, আপনি ওই বয়সটা পার করে এসেছেন, তো ওই অবস্থায় যদি আপনার কাছে এমন কোন থাকে যে এই ছেলেটাকে কিভাবে এরকম একটা বিপজ্জনক অবস্থান থেকে বের করে নিয়ে আসা যায়, কারণ আপনি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন যে যখন সে প্রশাসনের কাছে যাবে প্রথম কোশ্চেনটা আসবে যে তুমি কাকে কাকে চেনো এবং তোমাকে তাদেরকে বের করে দিতে হবে, তাই না? সে অনেক বড় রকম একটা ফাঁসা ফেসে যাবে তখন। তো এইগুলো বাদ দিয়ে কিভাবে বের হয়ে আসা যায় ব্রাদার?
তখন ওর বাবা মা সহ সবাই হয়রানি হয়ে যাবে,
একদম একদম,
না পারবে সামনে আগাতে, না পারবে পিছনে যেতে,
রাইট,
এখন প্রশাসনের মানে প্রশ্নের সম্মুখীন হলেই পরে ওরা আটকে যাবে,
রাইট,
সঠিক জবাব দিতে গেলেও সেটা দিতে পারতেছে না, পারবে না,
অ্যাবসলিউটলি,
এখানে জীবনের ঝুঁকি নিয়ে বাঁচতে হবে। ইভেন বাবা মা দুজনেই সেখানে চাকরি করে,
জি,
এক্ষেত্রে ও অ্যাকচুয়ালি ও বাবা মাকে শেয়ার করতে হবে, কিন্তু সেটা ও যদি সরাসরি না পারে, ওই যে নারায়ণগঞ্জের ভাই যেভাবে বললো,
হ্যাঁ,
যে ওর মামা অথবা খালা অথবা ওর দাদা দাদি অথবা নানা নানি কেউ থাকলে তার সহায়তা নিয়ে এটা সমাধান করতে হবে। আর গাজীপুরে যে বোনটা বললো যে হ্যাঁ ও মানে ডিগ্রি নেওয়ার জন্য, উন্নত ডিগ্রি নেওয়ার জন্য স্কলারশিপ করার জন্য সে বাইরে, এটাও হইতে পারে যদি সেরকম সামর্থ্য অনুযায়ী থাকে, তবে এখানে যে সব বাবা মাই ভালো সেটা না, আমাদের বাবা মায়েদের ম্যাক্সিমাম বাবা মায়েরাই আছে পূজার মনা, সেখানে আপনি বেশি শিক্ষিত হলেও অ্যাকচুয়ালি যে খারাপ না, ভালো প্রতি ভালো, কিন্তু আমাদের এই যে আমার ভাইয়ের প্রতি যে তার মা বাবা সে টাকা দিচ্ছে লেখাপড়া করতেছে, একটা সন্তান লেখাপড়া করে মানুষ হবে, কিন্তু সে যে কনফার্ম যাবে বাবা মার সাথে সময় দিবে ও ছেলের সাথে, এইটা দেয় নাই,
এই সময়
নিজের কর্মব্যস্ততা নিয়েই ব্যস্ত ছিল, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওকে এখনো সঠিক পথে আনা যাবে এবং এটা একান্ত তার মা বাবাই পারবেন, আর তাদের কাছে শেয়ারও করতে হবে, অনেকে অনেক পরামর্শ দিয়েছে কিন্তু এছাড়া ইভেন দ্বিতীয় কোনো এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না আমি, এবং দেখছিও না, আমার জীবনে প্রথম আমি রেডিওর সাথে আপনার সাথে কথা বললাম।
থ্যাংক ইউ।
আর আমি শুনলাম আজকে হঠাৎ প্রথম এই মিজুলের কাহিনীটা।
আচ্ছা,
কিন্তু এক্ষেত্রে ওকে আমি এতটুকুই বলবো, আমার মানে ব্রেনকে যেটা কাজ করে এটা মা বাবার সাথে সরাসরি বলতে না পারলেও এমন এক ব্যক্তির কাছে বলবে, সে এমন ভাবে সলিউশন দিবে যাতে করে এটা ওখানেই সমাধান হয়ে যাবে, না ওকে কোনো ইনসেক্ট করবে আর না ওকে মানে ওর উপর ক্ষিপ্ত হবে মা বাবা, এরকম একটা ব্যবস্থা আছে।
ওকে, এরকম আমি আপনি বলতে চাচ্ছেন এক রকমের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং?
হ্যাঁ।
ওকে,
আমি এরকম আরো মানে দুটা সন্তান দুই মা বাবাকে আমি এরকম আমার কথা দিয়ে আমি তাকে বোঝাইয়ে সমাধান করি, এই আমার এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমি বলছি যেটা তাদের মাধ্যমে সম্ভব।
আমি আরো আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আপনার সন্তানের ক্ষেত্রে যদি এরকম কিছু হতো সেই ক্ষেত্রে আপনি কেমন স্টেপ নিতেন?
না, যেহেতু এটা শুনেন শত অন্যায় করলে আমার জীবনে আমি একটা অন্যায় করেছি, সেটা ভুলের কারণে এক ব্যক্তির কাছে টাকা নিয়ে লেনদেন হয়েছে মা বাবাকে না জানাইয়া। পরে অবশ্য আমার মা জানতেন, মা জানার পর মা আমাকে জিজ্ঞেস করতেন টাকা গুলো তুমি কি করতো, পরে আমি বলে দিচ্ছি আমার এই অবস্থা হয়েছে, তুমি কেন আমাকে আগে জানাই গেলাম, এটা তো আমার ভুল হয়ে গেছে, সেই মাই আমাকে গালি দিচ্ছে আবার মাই আমাকে এটা সমাধান দিচ্ছে। আমি এতটুকু জানি মা যত বড়ই ডেঞ্জারাস হোক না কেন মা সে তো মাই, এর সাথে পৃথিবীর কোথাও তুলনা হবে না, একমাত্র মায়ের কাছে বললে বাবার কাছে অনেকে বলতে সংকোচ বোধ করে ভয় লাগে অথবা বাবা রাগি থাকে বেশি, কিন্তু মা যত বড় রাগি হোক মায়ের কাছে বলবে, মা পাথর হলেও মা তখন বড় হয়ে গলে যাবে আমার বিশ্বাস, আমি ওর মা বাবার সাথে কথা বললে ওর সাথে কথা আমিও সমাধান দিতে পারবো, এটা আমার মানে ক্যাপাসিটি আমার আছে, আমি ইনশাআল্লাহ বলতে পারি।
তাহলে আমি 221-এ আপনার নাম্বারটা এক্সপেক্ট করছি, আপনি আপনার নাম্বারটা পাঠিয়ে দিন, যদি মিদুল আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং চায় আপনার মাধ্যমে নিজের বাবা মার সাথে কথা বলতে আমরা সেই ব্যবস্থা করতে রাজি আছি।
অবশ্যই কোনো সমস্যা নাই, আমি এতটুকু আমার ইয়ে আছে ভরসা আছে যে আমি এরকম দু একটা কাজ করেছি এবং ইভেন এটা সমাধান করা সম্ভব, অ্যাকচুয়ালি এমন না যে ও বেশি একটা মানে দুর্ঘটনা ঘটাই ফেলেছে যার কারণে মা বাবা ক্ষিপ্তই ওকে এমন কিছু করবে সেটা না, অন্যায় তো ছেলে সন্তান করবে, না হলে শিক্ষা পাবে কোথেকে, অন্যায় করবে মা বাবা শিখেই শুনতে পথে,
এবং সে অন্যায়টা করেছে আবার অপ্রাপ্ত বয়স্ক বয়স থেকে যদিও এখন সে প্রাপ্ত বয়স্ক
এবং প্রাপ্তবাস এবং সে অন্যায়টাকে সে বুঝতে পারছে যে এটা আমার অন্যায় হয়েছে।
এক্স্যাক্টলি,
এই যদি বুঝতে না পারতো সে আরো বিপদগামী হতো, সেটা তখন তার জন্য সেটা অভিযোগ হইতো।
একদম সত্য কথা, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আমাদের আজকে সময় কম, আজকে আর কথা বলতে পারছি না, তবে এতটুকু জানি যে আপনি যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে 221-এ ABC লিখে স্পেস দিয়ে আপনার নামটা লিখে তারপরে আপনার নাম্বারটা লিখে 221-এ কাইন্ডলি পাঠিয়ে দেবেন, আমি অবশ্যই চেষ্টা করব মৃদুলকে জানানোর যদি সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, অনেক বড় একটা হেল্প করবেন আপনি তাকে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ওকে,
সো
আল্লাহ হাফেজ। আজকে অনেকগুলো কল পেলাম এমন কিছু মানুষের কাছ থেকে যারা ইউজুয়ালি রেডিওতে কল দেয় না বা রেডিও শোনা হয় না, কিন্তু আমি তাদের কাছে আন্তরিকভাবে মানে কি বলবো অভিনন্দন দিতে চাই যে আপনারা আসলে রেডিও শুনছেন বা রেডিওতে কল করছেন ব্যাপারটা এমন না, ইউ আর হেল্পিং দ্য কান্ট্রি, আপনি আপনার দেশের সুবিধা করছেন, আপনি আপনার পক্ষ থেকে একটা মতামত দিচ্ছেন, আপনার যে মতামতের কারণে হয়তো আপনার দেশের কয়েকটা সন্তান বা আপনার দেশের কয়েকটা মানুষ সত্য মানুষে পরিণত হচ্ছে, আপনার দেশের কিছু মানুষ বুঝতে পারছে যে সবাই তাদের কাছ থেকে দূরে চলে আসে না, হয়তো কেউ একজন এমন ভাবতে পারতো ও মা গো এই ছেলেটা অস্ত্র আদান প্রদান করে আমি ওর সাথে কথাই বলবো না, এটা তো ফালতু ছেলে, এটা তো নষ্ট হয়ে গেছে, এটা তো একদম শেষ হয়ে গেছে, এদের দিয়ে পড়াশোনা হয় না, এদের বাপ মা ভালো না, পরিবার ভালো না, নানান রকম কথা বলতে আমরা সবসময় উদ্ধ হয়ে থাকি, সবসময় আমরা রেডি হয়ে থাকি, বাট ইউজুয়ালি দেখা যায় যে ব্যাপারটা এমন না, সেটাকে ঠিক করা যায় যদি আমরা অতিরিক্ত কঠোর না হয়ে যাই। আরেকটা কল দেখতে পাচ্ছি, আমি জানি না পাবো কিনা। হ্যালো,
হ্যালো,
জি ভাইয়া আপনার নামটা?
আমার নাম ভাইয়া মাহের, আমি বাসাবো থেকে বলছিলাম।
মাহের বাসাবো থেকে, আপনি কি SMS পাঠিয়েছিলেন?
জি জি।
ওকে মাহের, তাহলে তো আপনাকে ফোন করতে হলো না, আপনি ফোন দিলেন। এবার বলুন আপনি, আপনার কাছে বোধহয় একটা ফানি টাইপের একটা প্ল্যান ছিল মৃদুলের জন্য।
জি ভাইয়া, আমার প্ল্যানটা হচ্ছে যে তার কোন মানে শারীরিক ভাবে সৃষ্টি এমন কোন সে অ্যাক্টিং করতে পারে, যেমন আপনি মৃগী রোগের নাম তো শুনেছেন না?
জি জি শুনেছি, মৃগী
রোগটা কিন্তু যাদের হয় তারা কিন্তু অনেক টাইমে রাস্তার মধ্যে কিন্তু এরকম পড়ে থাকে
পড়ে থাকে।
হ্যাঁ, তো সে যদি মৃগী রোগটা যদি অ্যাক্টিং যদি করে আর সেটা মানে সে যাদের সাথে জয়েন আছে গ্যাং এর মধ্যে তাদেরকে যদি কোনোভাবে যান এই রিপোর্টটা যদি দিতে পারে যে যেমন দেখো আমার তো মৃগী রোগ আছে আমি কোনো রাস্তার মধ্যে যদি পড়ে থাকি তাহলে কিন্তু তোমাদের কিন্তু লস হবে। ধরো প্যাকেটটা খুলে তোমরা যেটা দিস ওটা তারা জানছে, এটার মধ্যে কিন্তু প্রবলেম কিন্তু হইতে পারে। তারাই প্রবলেমটা জেনে হয়তো তাদের মানে তারা নিজেরাই মৃদুলকে তাদের গ্যাং থেকে মানে দূর করে নিতে পারবে। আমি এখন ক্লাস টেনে পড়ছি।
আপনি জানেন ক্লাস টেনে থাকতে আপনি দুর্দান্ত ভাবে ইন্টেলিজেন্ট, ইটস অ্যান অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক আইডিয়া।
অ্যাকচুয়ালি আমি তো বুঝতে না, আমার যতটুকু আমার মনে হয়েছে আমি অতটুকুই বলছি।
ফ্যান্টাস্টিক আইডিয়া, আমার কাছে খুবই ভালো লাগলো আপনার এই অ্যাটেম্পটটা। এটা দিয়ে আসলেও বেঁচে আসা সম্ভব। আমি জানি না মৃদুলের এখন যে অবস্থা সেখান থেকে এটা সম্ভব কিনা হুট করে এই অ্যাক্টিং এর মধ্যে যাওয়াটা, বাট আপনি কিন্তু অসাধারণ একটা জায়গা, সেখান থেকে বলছি যে আপনি একই সাথে এমন একটা জায়গা দেখিয়েছেন যেখানে তার উপরে তার গ্যাংও ক্ষিপ্ত থাকবে না এবং তার বাবা মাও টের পাবে না, এমন একটা উপায় কিন্তু আপনি বের করেছেন সামহাও।
জি,
অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মাহির ফর কলিং আস। মাহির রাইট নামটা? মৃগী রোগ খুবই কষ্টের একটা রোগ, একটা মানুষের হুঁশ থাকে না, অবস্থান ভালো থাকে না, সারা শরীর কাঁপতে থাকে, মুখ দিয়ে ফেনা ভাঙতে থাকে, এরকম একটা রোগ। যে রোগে আপনি রাস্তায় কখন কোথায় পড়ে আছেন আপনি নিজেও জানবেন না যতক্ষণ না পর্যন্ত কেউ আপনাকে উঠাচ্ছে, উঠিয়ে আপনাকে একটা সাইজে নিয়ে আসছে এবং তারপরে আপনাকে আপনার বাড়িতে বা কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে, তার আগে পর্যন্ত আপনি ঝামেলার মধ্যেই পড়ে যাবেন। আর এমন একটা রোগীকে আমার মনে হয় না কোনো গ্যাং কাজে লাগাবে বা কাজে লাগাতে চাইবে। সো অনেকগুলো সলিউশন বের হয়ে আসলো। আমি বলতে চাই মৃদুলকে একটাই কথা, তুমি যাই করো না কেন প্রথমে দয়া করে তোমার বাবা মাকে বলে নিয়ে তারপরে করো, তার চেয়ে বেশি দেরি তুমি করতে যেও না কোনোভাবেই না। তোমার বাবা মাকে তোমার অবশ্যই জানানো উচিত, কারণ সত্যি কথা বলতে একদম শেষ কলের আগে আমরা যেই কলটা নিয়েছিলাম চিটাগাং থেকে ভাই ফোন করেছিলেন, তিনিও আমাদেরকে বলেছিলেন যে নো ইটস নট পসিবল, তুমি তোমার বাবা মাকে না বললে এখান থেকে কখনো বের হতে পারবে না। সো আমিও তোমাকে একই কথা বলবো, বাবা মাকে বলো, নিজের পরিবারকে বলো, দরকার পড়লে তোমার পরিবারকে নিয়ে হয়তো তোমার কোথাও চলে যেতে হবে তা জানি না, তবে সবসময় মাথা উঁচু করে একমাত্র তাদের মাঝখানেই থাকতে পারবে। তারা ওই যে কথাটা উনি বললো যে বাবা মা হয়তো বকাঝকা গালাগালি করলেও তারপরে বাবা মাই সলিউশনটা দেয়, আর কিচ্ছু বলার নেই। এই গানটা শুনতে শুনতে আজকে আপনাদের ঘুমটা সুন্দর হোক। স্টে টিউনড উইথ 89.2 FM, ইভেন দো দ্য ডেভিল ইজ সাইনিং অফ।
Yeah.
Recharge yourself.
Exclusively on FusionBD.com.